শুনছেন সবসময় জাগো এফএম 94.4, আমি আরজে উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে যেখান থেকে শুনছেন এই অনুষ্ঠানটি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঢাকা এবং কুমিল্লা থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে সরাসরি রেডিওতে শুনতে পাচ্ছেন এই অনুষ্ঠানটি। একসঙ্গে গাজীপুর, নরসিংদী, কুমিল্লা সহ এর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে সরাসরি রেডিওতেই আপনি হয়তো শুনছেন আমায়। এখন যুগ পাল্টেছে, রেডিও এখন দেখা যায় ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, তাই অনেক শ্রোতা এখন দর্শকে পরিণত হয়েছেন। আবার অনেক দর্শক আমাদের নতুন হয়েছে যারা হয়তো রেডিওর সাথে সম্পৃক্ত ছিলেন না কখনো। ফেসবুককে ধন্যবাদ, ইউটিউবকে ধন্যবাদ, রেডিওকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আরেকটা মাধ্যম তৈরি করে দেওয়ার জন্য। সো www.facebook.com/jagofm, এটি জাগো এফএম এর ভেরিফাইড পেজ। আপনি আছেন হয়তো এখানে, তাই তো আপনি শুনছেন আমাকে বা দেখছেন। www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড পেজ। এখানেও অনেক বন্ধুর মিলন মেলা, প্রায় 24 লক্ষ মানুষ এই পেজে কানেক্টেড আছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ যারা আজকে প্রথম শুনলেন। যদি মনে হয় যে হ্যাঁ, এই বন্ধুটার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, প্লিজ আরজুদয়ের পেজে আপনি মোস্ট ওয়েলকাম, চলে আসেন। লাইক বা ফলো বাটনে ক্লিক করে আমার সাথে কানেক্টেড থাকেন, আর লাইভটা যখন দেখছেন প্লিজ শেয়ার করে দেন। We have a YouTube channel. Yes, Jago FM এর ইউটিউব চ্যানেলটি হচ্ছে YouTube/JagoFM। প্রবাসীরা প্রচুর বন্ধু রয়েছে যারা ইউটিউবে সারাক্ষণ ভিডিওস দেখে থাকেন, তাদের জন্য এই চ্যানেলে আমরা 24 আওয়ার্স বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করে থাকি আপনাকে এন্টারটেইন করার জন্য। সো আপনি যদি আজকে এই চ্যানেলের থ্রুতে আমাকে লাইভ দেখে থাকেন, কমেন্ট করবেন, আশা করবো সেই শব্দ থাকবেন। ফুট স্টুডিও, আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। বাংলাদেশের FM রেডিওতে ভৌতিক অনুষ্ঠান শুরু হয়েছে বহু বছর আগে থেকে, আমি যদি ভুল না করে থাকি। সেই রেডিও আমার 88.4 এ, যারা অনেক পুরনো রেডিও লিসেনার, অনেক পুরনো বলতে সেই 2008-09 এর কথা বলছি, তখন রেডিও আমার একটি অনুষ্ঠান হতো যেখানে একটা সেগমেন্ট ছিল হরর সেগমেন্ট, আর যে রাজুর উপস্থাপনায় খুবই শর্ট একটা স্টোরি, মানে 15 মিনিট বা 30 মিনিটের একটা ছোট্ট জায়গা জুড়ে ছিল তখন। এটি বাংলাদেশের প্রথম আসলে কোন সেগমেন্ট বা ভৌতিক শো। এর পরবর্তীতে ভূত FM নামে রেডিও ফুর্তিতে একটি জনপ্রিয় অনুষ্ঠানের সূচনা হয়, সেটি পরিপূর্ণ একটা অনুষ্ঠান, 2 ঘন্টার একটা অনুষ্ঠানে রূপান্তরিত হয়ে যায় জিনিসটা। এরপর রেডিও আমার ছায়া নামে একটি অনুষ্ঠান হয় যার জন্ম আমার হাত দিয়ে। ছায়া ছিল 2012-তে সুপারহিট একটি শো, এবং সেই শো এর থেকে চলমান 2015 পর্যন্ত আমি এই শোটি করেছি রেডিও আমার 88.4 এ। অতঃপর জাগো এফএম এ যখন আমি জয়েন করি 2016 সালে, তখন থেকে সূচনা হয় ফুড স্টুডিওর। কনসেপ্টটা আমি যদি বলি একটু ব্যতিক্রম, বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় যে শোটির নাম আমরা সব জায়গায় শুনি সেটা হচ্ছে ভূত FM। এই শোটির সম্পর্কে আমার মনে হয় আমার বন্ধুরা সবাই অবগত আছেন। চমৎকার একটা অনুষ্ঠান, সেখানকার যিনি উপস্থাপক ছিলেন তার উপস্থাপনার ভঙ্গি টোটালি ডিফারেন্ট, আই লাভ হিম, বাট ভূত স্টুডিও একটা ডিফারেন্ট শো, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে আসলে লিসনারদের কথা বলা হয়, এখানে কোনো ইমেইলের ঘটনা নেওয়া হয় না, এখানে কোনো নির্দিষ্ট টিম মেম্বার নাই, লাইক কোনো একটা টিম যাদের হয়তো একটা নাম আছে, ধরে নিলাম ভৌতিক বা কোনো একটা নাম, যে ওই টিমের মেম্বাররা 3 জন বা 4 জন তারাই আসবেন, তারাই ঘটনা বলবেন, হয়তো বিদেশি কোনো একটা গল্পের অনুবাদ তারা করবেন বা সেখানে প্রচলিত কোনো একটা ঘটনাকে বাংলা করে তারা এখানে বলবেন, এইরকম কোনো প্রসেস অ্যাকচুয়ালি আমাদের এখানে নাই। এখানে যেটা হয়, যেহেতু স্টেশনের নাম জাগো FM, জনগণের রেডিও এটা, হ্যাঁ, সেইখানে সবার আগে আমাদের প্রায়োরিটি লিস্ট পেয়েছে আপনি, হ্যাঁ, লিসেনাররা। তো এখানেই হচ্ছে ব্যতিক্রম, এ কারণে এখানে উপস্থাপকের ভূমিকায় যে আরজে উদয় রয়েছে সে আসলে জনমানুষের কথা বলে। সবসময় আমি চেষ্টা করেছি আমার শোতে, আমার দীর্ঘ 13 বছরের যে ছোট্ট অভিজ্ঞতা হয়েছে রেডিওতে, সেখানে প্রত্যেকটা শোতে আমি আমার লিসেনারের কথা ভেবেছি। আপনি যদি জাগো FM আমার শোগুলোর কথা দেখেন, ভূত স্টুডিও বলেন, এখানে যে আসেন যারা গল্প বলতে আসেন তারা আমার লিসেনার, তারা তাদের জীবনের ভৌতিক গল্প বলেন। এখানে আমার কোনো টিম মেম্বার্স নাই যে তারা এসে গল্প বলবে। মাঝে মধ্যে যদি দেখা যায় যে আপনারা আসতে পারছেন না, তখন আমাদের টিম মেম্বার্সদের কাছে কালেক্টেড কিছু ঘটনা তারা বলে থাকে। এরপর আপনি যদি আমার লাভ স্টোরি শুনেন শনিবার রাতে, সেখানেও কিন্তু কোনো তারকার ভালোবাসার গল্প না, কোনো সেলিব্রিটির জমকালো ভালোবাসার গল্প না, কোনো স্পাইসি নিউজ না, সেখানে সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ যারা, আমাদের মতো সাধারণ মানুষ যারা, যাদের আসলে হয়তো ওই টঙ্গের দোকানে বসে চা খেতে খেতে রেডিও শোনার অভ্যাস আছে, যারা হয়তো চলতি পথে লোকাল বাসে কানে হেডফোন দিয়ে রেডিওটা শোনে, যারা হয়তো কাজ করতে করতে রেডিওটা শোনে, আমি তাদের কথা বলি। আমি সেই স্টুডেন্টদের কথা বলি যে স্টুডেন্ট আসলে দিন শেষে হয়তো মানে একটা বিনোদনের মাধ্যমে সে নিজেকে নিয়ে আসে, যেখানে ড্রয়িং রুমে বাবার সাথে টেলিভিশন দেখতে গেলে বাবা হয়তো বলে যাও ঘরে যাও এখন এখন পড়তে বসো, যেখানে হয়তো এই স্টুডেন্টটা ওই 30 টাকা প্যাকে কিংবা 50 টাকা প্যাক দিয়ে যে প্যাক যে আপনার বান্ডেলটা আছে ইন্টারনেট বান্ডেল সেটা কিনতে গেলে তার 10 বার ভাবতে হয়, কারণ সারা মাসে সে পকেট খরচ পায় 500 টাকা। এই টাকা দিয়ে সে কি এই বন্ধুদের ট্রিট দিবে না ইন্টারনেটের প্যাক কিনে ডাউনলোড করে সে আসলে মুভি দেখবে কিংবা নাটক দেখবে। তা আমরা তাদের কথা চিন্তা করেই FM রেডিও এখনো চালায় যাচ্ছি। ট্রাস্ট মি, 1 টাকা খরচ হয় না রেডিও শুনতে। এই যে রেডিওর এন্টারটেইনমেন্টটা আপনি উপভোগ করতেছেন, রেডিওতে যদি করে থাকেন, রেডিওতে যদি কান দিয়ে থাকেন, আপনার 1 টাকাও খরচ হচ্ছে না। আপনি একটা মোবাইল কিনছিলেন, সেটা 10 বছর আগেও কিনতে পারেন, সেই মোবাইলে একটা বিল্ট ইন করা রেডিও অপশনই আছে, আপনি সেই রেডিওটা শুনতেছেন। অথবা আপনি 200 টাকা দিয়ে একটা রেডিও সেট কিনছিলেন, সেই রেডিওটার দিয়ে আপনি শুনতেছেন, আপনাকে কোন রকমের চার্জ দিতে হয় না। আপনার বাসায় যদি টেলিভিশন থাকে, আপনি কিন্তু ডিশেন্টানা লাইন লাগাইছেন, 300 থেকে 500 টাকা সেখানে মাসিক চার্জ দিতেছেন। আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখা থাকেন, ফেসবুকে দেখা থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই টাকা দিয়ে আপনি একটা প্যাক কিনছেন, সেটা ওয়াইফাই দিয়ে হোক আর ব্রডব্যান্ডের লাইন দিয়ে হোক কিংবা ওই ইন্টারনেটের প্যাক কিনে হোক, টাকা তো গেছে। বাট রেডিও হচ্ছে এমন এক মাধ্যম যেখানে গর্বের সাথে আমি বলতে পারি গত 13 বছর ধরে একেবারে বিনামূল্যে আপনাকে এন্টারটেইন করে যাচ্ছে। মানে রেডিও যাচ্ছে না, আমি যাচ্ছি আমার শো এর মাধ্যমে। রেডিও ইন্ডাস্ট্রি বহু বছর ধরে চলছে। সো রাইট নাও আমি বলতে চাই সেই শক্তিশালী মাধ্যমে বসে আজকে তোমায় একটা কথা, যে তুমি আমার সাথে আছো বলেই এখনো পর্যন্ত মাইক্রোফোনটা সামনে নিয়ে বসে আছি। ট্রাস্ট মি, আমার ভীষণ মায়ার জায়গা, আবেগের জায়গা হচ্ছে এই মাইক্রোফোন জাগো FM 94.4। আজকে যে ভূত স্টুডিওটা হবে, এখানে আজকে বেশ কিছু অতিথি আসবে এবং এরা প্রত্যেকে আমার কাছে একটা সুপারস্টার। আমার রেডিও শোতে, আমার রেডিও শোতে মানে আমি যে শোগুলো করি সেখানে আমার কোনো সুপারস্টার লাগে না, সেখানে কোনো সেলিব্রিটির দরকার হয় না, কারণ আমার কাছে আমার লিসেনার যিনি, যিনি কষ্ট করে সেই গাজীপুর থেকে, সেই মোহাম্মদপুর থেকে, সেই মিরপুর থেকে, সেই বাড্ডা থেকে, সেই নরসিংদী থেকে, সেই কুমিল্লা থেকে, সেই ফেনী থেকে ছুটে আসেন শুধু 2টা জীবনের ভৌতিক গল্প বলতে কিংবা ওই যে ভালোবাসার গল্পটা বলতে, তারাই আমার সুপারস্টার। কারণ এই মানুষটার সাথে আমার আবেগের একটা জায়গা আছে। সেই মানুষগুলোকে আরো একবার আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একের পর এক বন্ধুরা আসবে, দুর্দান্ত গল্প বলবে, আশা করব তোমরা থাকবা শেষ পর্যন্ত। আর যাদের ভালো লাগবে না এই শো, স্কিপ করে যাবা, সমালোচনা কইরো না, অন্য শোয়ের সাথে মিলাইতে যাইও না, মিলবে না, ঠিক আছে? এবার আসো ভূত স্টুডিওতে। যদি তুমি তোমার জীবনের ভৌতিক গল্প বলতে চাও আগামী পর্বে, তাহলে কি করতে হবে? মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS, স্পেসে লিখতে হবে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন। তারপর পাঠাতে হবে SMS টা আমাকে 26969 নাম্বারে। অর্থাৎ তোমার কাছে যদি 2-এর অধিক 3টি বা 4টি প্যারানর্মাল ভৌতিক বা ভূতুরে গল্প থাকে যেগুলো তোমার সাথে ঘটছে, অথবা তুমি নিজে ফেস না করলেও তোমার বাবা মা দাদা দাদুর কাছ থেকে তুমি শুনেছো, তাদের সাথে হয়তো হয়েছিল, তারা রেডিওতে আসতে ইচ্ছুক না বা পসিবল না, তুমি তাদের হয়ে তাদের গল্পগুলো রেডিওতে বলতে চাও, বানায় বানায় না কিন্তু, যদি এরকম 3 থেকে 4টা ঘটনা থাকে, তাহলে তুমি রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন মানে ছোট্ট একটা SMS নিজের মোবাইল থেকে করবা। মনে রাখবা, সশরীরে রেডিওতে বসেই গল্প বলতে হবে। তোমার বাসায় গিয়ে আমি রেকর্ড করতে পারবো না, অনলাইনে গল্প শুনতে পারবো না, কিংবা ইমেইলের মাধ্যমে তুমি গল্প পাঠানোর সুযোগটা ভূত স্টুডিওতে পাচ্ছ না। এখানে সশরীরে যিনি আসতে পারবেন, তিনি যে কোনো পেশার, যে কোনো বয়সের মানুষ, ছেলে মেয়ে পুরুষ নারী যে কেউ হতে পারে। এখানে 60-ঊর্ধ্ব মানুষও আসেন, আবার 16 বছরের কিশোরও আসে, সবাই এখানে আমন্ত্রিত। যদি আসতে চাও, নিয়মটা আবারও বলছি, মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করো RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন, তারপর SMS টি পাঠাও আমার ঠিকানা 26969, অর্থাৎ 26969 নাম্বারে। আমাদের একটি টিম মেম্বার রয়েছে, তারা তোমাকে আগামী সপ্তাহে হয়তো ফোন করবে, স্টোরিগুলো ফোনে শুনবে, সেটা যদি প্রচারযোগ্য হয় তোমাকে ইনভাইট করবে, কবে কখন আসতে হবে ডিটেলসটা তোমাকে বলে দিবে ফোনে, ঠিক আছে? সো রেজিস্ট্রেশনটা করে ফেলো, যদি ইচ্ছে থাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন জাগো FM 94.4 এর মোস্ট পপুলার শো ভূত স্টুডিওতে বসে তোমার জীবনের ভৌতিক গল্প বা অভিজ্ঞতাগুলো শোনানোর, যার জন্য সারা সপ্তাহ লক্ষ লক্ষ শ্রোতা যারা রেডিওতে শোনেন কিংবা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখেন তারা অপেক্ষা করে থাকে। অনেক লম্বা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি আজকে ইচ্ছে করে, কারণ গত সপ্তাহে আমি একটা SMS পেয়েছিলাম যে আমি নাকি এখন প্রচন্ড ফাঁকিবাজি করি, শুধু গল্প শোনাই, তোমাদের সাথে নাকি খুব একটা আড্ডা দিই না, তাই আড্ডাটা আজকে শুরুতে দিয়ে নিলাম, এবার গল্পে চলে যাব। চলো প্রথম যে বন্ধুটা আসছে তার সাথে একটু পরিচিত হই। কিরাম বন্ধু,
আসসালামু আলাইকুম, আমার নাম আবু সালাম মোহাম্মদ মুস্তাকিম।
ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম, কোত্থেকে এলে এবং কি করো তুমি?
আমি যাত্রাবাড়ি কাজলা থেকে এসেছি, বর্তমানে স্টুডেন্ট।
কোথায় পড়ছো, কিসে পড়ছো?
এবার এসএসসি পরীক্ষা শেষ করেছি এবং কলেজ আবেদন দিয়েছি, কলেজ আসছে।
কলেজে ভর্তি হবে তুমি?
জি।
গুড, বেস্ট অফ লাক। সো চলো, তুমি পরপর দুটো ঘটনা আমাদেরকে বলবে, ঠিক আছে?
ইনশাআল্লাহ।
তো তুমি, তোমাদেরকে বলছো, তোমার কাছে বেশ কিছু ঘটনা আছে, আমাদের বন্ধুরা ওয়েট করছে ভূত স্টুডিওর ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। সো তুমি তোমার ঘটনা ঝুলি থেকে এবার পরপর দুটো ঘটনা আমাদের শোনাও।
জি ভাইয়া, প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে আমার নানা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। আমার নানা ভাই এখন মৃত, তিনি এখন বেঁচে নেই, কিন্তু এই ঘটনাটা উনি বলে গেছিলেন। তো এই ঘটনাটা আবার পরবর্তীতে নানুর কাছ থেকে সুন্দরভাবে ক্লিয়ার করে শোনার পরে তো এখন ঘটনাটার সম্বন্ধে খুব ভালোই এখন ধারণা আছে। তো সেই ঘটনাটি প্রথমে আমি শেয়ার করতে চেয়েছি। এটা 1989 সালের ঘটনা। তখন এটা আমার নানা ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, জগন্নাথ হলে থাকতো ওখানে। তো ওনার ছোট ভাই নিজাম এবং উনি ওখানে থাকতো, ঢাকার মিরপুরে থাকতো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তো। তো ওনারা খবর পায় যে ওনাদের বাবা মারা গেছে। তো ওনাদের বাসা হচ্ছে বিক্রমপুর, যেখানে আছে তাদের নেটিভ ভিলেজ, এটা বিক্রমপুর। তো ওনারা রাত্রেবেলা খবর পাইছে, সন্ধ্যা 7-8টা দিয়ে খবর পাইছে যে এখন তাহলে সকালের মধ্যে মাটি দিয়ে ফেলা হবে, তো যেতে হবে। সো ওনারা দুই ভাই ঠিক করছে যে ঠিক আছে যাওয়া যায়। তো বিক্রমপুর যাওয়ার জন্য প্রথমে ওনারা বালিগাঁও যে রাস্তাটা আছে সেখানে গেছে, মানে বালিগাঁও গেছে। তো বালিগাঁও গিয়ে ওনাদের যেতে যেতে বালিগাঁও মানে বালিগাঁও পৌঁছতে পৌঁছতে ওনাদের রাত্র 12টা বেজে গেছে। সো এখন এরপরে যাবে সকালের মধ্যে মাটি দিয়ে দিবে, যেভাবে হোক দ্রুত যাওয়া লাগবে। তো দুই ভাইয়েরই একটা লম্বা জার্নি করার পরে দুজনের ক্ষুধা লাগে। তো ওইখানে আবার তাদের বড় জেঠুসের বাসা ছিল, তো ওনারা সেই বাসায় যায়, কিছু খাওয়া দাওয়া করে এবং তারপরে আর বলে সব ওনারা ওই বাসার মধ্যে সবাই ওনাদের বলে যে তোমরা সকালবেলা যাইও, এখন বেশি রাত্র হয়ে গেছে। কিন্তু ওনারা তো জানে যে ওনাদের বাবার লাশ সকালবেলার মধ্যে মাটি বা দাফন কাফন করা শেষ হয়ে যাবে, তো এখন ওনাদের যেতে হবে। তো এই কথা মাথায় রেখে ওনারা একটা হ্যারিকেন আর কিছু সিগারেট প্যাকেট আর দেশলাই নিয়ে ওনারা বেরিয়ে যায়, যে রাত্রেবেলার মধ্যেই চলে যায়। তো ওই জায়গায় দুইটা রাস্তা ছিল, একটা হচ্ছে খালপার বা বিলপার যেটাকে বলে একটা রাস্তা, যেটা একটু শর্টকাট তাদের বাসা যাওয়ার জন্য, আর একটা হচ্ছে মেইন রোড মানে যেটা হচ্ছে বড় লং কাট রাস্তা সেটা। তো ওনারা শর্টকাট দিয়ে যাওয়ার জন্য বিলের যে রাস্তাটা সেই রাস্তাটাকে ওনারা চুজ করে, শর্টকাট দিয়ে যাবে। সো ওনারা শর্টকাট দিয়ে যাওয়া যখন শুরু করে তখন ওনারা অনেকটা পথই যায়, কিন্তু রাত্রে 12টা 1টার পরে একটা 1989 সালের সময় দেশ গ্রামের অঞ্চল কেরকম ছিল এটা সবারই খুব ভালো ধারণা আছে, মানে এতটা এখন যেরকম লাইট আধুনিক সব পানির মধ্যে পড়ে যায়। তো পানি থেকে পড়ে যাওয়ার পরে নানা ভাই যখন ওনাকে উঠানোর পর দেখে যে উনি আর এখানে নাই, মানে ওই জায়গাটা মানে মাত্র উঠাইলো তার ছোট ভাইকে, কিন্তু তার ছোট ভাই সেখানে ছিল না। তারপরে কিছুক্ষণ ডাকাডাকি করার পর যখন একটু সামনের দিকে যায় তখন তার ছোট ভাই বলে দাদা যে আমি এখানে। তো তারপর ওনার ছোট ভাইকে নিয়ে তারপর ওনারা আবার মাঝখানে রাস্তাটা চুজ করে যে ওনারা মাঝখানে রাস্তাটা দিয়ে যাবে। তো মাঝখানে রাস্তাটা যাওয়ার সময় দেখে যেটা মানে এই রাস্তাটা আরো বেশি ঘন, বেশি জঙ্গল, এই রাস্তাটা আরো গাছপালার পরিমাণ আরো বেশি। তো এই রাস্তাতে যাওয়ার পরে ওনারা কিছু দূর যাওয়ার পরে ওনারা বিভিন্ন রকমের শব্দ পেতেছিল, যে এদিকে পিছনে ফিরা তাকা কিংবা কান্নার শব্দ বা বিভিন্ন রকমের যে হরিবল সাউন্ডস গুলো হয় সেগুলো ওনারা পাইতেছিল। এরপরে ওনারা তাও সাহস যোগায় হ্যারিকেনটা কোন রকম তারা সাথে নিয়ে দুই ভাই আল্লাহ রাসূলের নাম জপতে জপতে ওনারা সামনের দিকে অগ্রসর হতেছিল। কিছুক্ষণ পর ওনারা দেখে যে একটা বুড়া মহিলা একটা গাছের নিচে বসে আছে। তো ওনারা ওনার মানে ওনার পাশ দিয়ে যেতে হলে ওনার কাছ দিয়ে যাইতে হবে। তো ওনারা যখন মানে সিগারেট হাতে নিয়ে ওনার কাছ দিয়ে যায় তখন ওই মানে মহিলাটা মানে এখানে থাকে না, হঠাৎ করে উনিও গায়েব হয়ে যায়, দেখা যায় না। কিন্তু এই একটা সময়ের মধ্যে ওনারা দুইজন দিক হারায় ফেলে, মানে দুই ভাই দুই দিকে চলে যায় অন্ধকারের মধ্যে। অর্থাৎ কানাওয়ালা বলতে যেটাকে বোঝায়, ওনাদের সেই রাতে কানাওয়ালা ধরছিল। তো ওনারা দুইজন দুই দিকে চলে যায় এবং অনেকক্ষণ ঘুরার পরে কেউ কাউকে খুঁজে পায় না। তো আমার নানা ভাই কি করে, এক জায়গায় দাঁড়ায়া মানে আজান দেয়। তো আজান দেওয়ার পরে মানে তখন বিষয় একটু নর্মাল যখন চারিত্র হয় তখন আর কি দেখে যে পিছন দিয়ে ওনার ভাই নাজিম যে উনি আসছে, আইসা দুই ভাইয়া তখন আবার চলা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরেই সো এটা দেখার পর তো ওনারা অনেক ভয় পায় এবং মানে বুঝতে পারে যে তাদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটতেছে। যাই হোক ওনারা জায়গা মতো যেতে পারতেছে না, মানে এক জায়গায় বারবার ঘুরপাক খাইতেছে। তো তারপর অনেকখানি যাওয়ার পরে ওনারা কোনোভাবে নিজেদের মানে যে গন্তব্য যে রাস্তা মানে শর্টকাট দিয়ে যে আরেকটা রোডে উঠবে একবার তার বাড়ির যে রোড মানে জঙ্গল দিয়ে বের হওয়ার পরে একবারে একটা মেন রোড আছে ওইটা উঠাতে উঠলে পরে সোজা দিয়ে গেলে ওনাদের নিজেদের যে বাড়ি। সো ওনারা এই বাড়িটা এই রোডটা খুঁজে পেতেছে না। অনেকক্ষণ ঘোরার পর ওনারা দেখলো কি যে মানে একটা ঘোড়া কুকুর আর বিড়াল এই তিনটে প্রাণীর সংমিশ্রণে একটা প্রাণী তাদের সাথে হাঁটতেছে, মানে তাদেরকে বৃত্তাকার করে তাদেরকে ঘুরতেছে প্রাণীটা। সো এটা দেখার পর ওনারা তো মানে সামনেও যেতে পারতেছে না, পিছাইতেও পারতেছে না, মানে এই প্রাণীটা জাস্ট গোল গোল ঘুরতেছে। তো ওই সময় আবার অনেক রাত, মানে ওনারা তো একটা দেড়টার পরে বেরোছিল না, তো এই যে জঙ্গলে ঘুরাঘুরি এর মধ্যে দুইটা তিনটা সাড়ে তিনটা এরকম বাইজে গেছে। তো এই আধা ঘন্টার মধ্যে ওনাদের কাছে সাথে অনেক বেশি ভয়ানক সব ঘটনাগুলো ঘটা শুরু করে। মানে এক সময় দেখে যে এই জিনিসগুলো ঘুরতেছে আশেপাশ দিয়া, আবার হঠাৎ করে দেখে যে ওনাদেরকে উপর দিক থেকে টান দিতেছে, আবার তাদের নাম ধরে ডাকতেছে, একবার মনে হচ্ছে এদিক দিয়ে ডাকতেছে, একবার মনে হচ্ছে এদিক দিয়ে ডাকতেছে, মানে চারদিক দিয়ে তাদের নামে ডাক আসতেছে। তো তারা মানে খুঁজে পেতেছে না যে কোথায় তারা মানে যাবে, আর মানে তারা দিশেহারা হয়ে গেছে একরকমের। তো মাগরিবের ঠিক আগ মুহূর্তে যখন তারা কোনো দিক না পেয়ে, মানে ফজর ঠিক আগ মুহূর্তে যখন তারা কোনো দিক না পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে, তখন ফজর আজান দিবে দিবে এই সময় তাদেরকে পিছন দিকে একটা অনেক জোরে ধাক্কা দেয়, যে ধাক্কার কারণে ওনারা পড়ে যায় এবং তাদের হাতে যে হ্যারিকেন বা যে জিনিসগুলো ছিল সবকিছু নষ্ট হয়ে যায় এবং তারা তাদের মানে বাসার সামনের মেন রোডে গিয়ে পড়ে এই ধাক্কায়। এরপরে তো ওনারা ওই জায়গায় সেন্সলেস ছিল, ফজরের আজানের সময় যখন কিছু লোক বের হয় তখন তাদের খুঁজে পায় এবং তাদের উদ্ধার করে, বলে যে তো খানবাড়ির ছেলেরা দিয়ে আসো, পরে নিয়ে যায় তাদেরকে ওইখানে, নিয়ে যাওয়ার পরে তাদেরকে অনেক লোহা গরম করে পানি খাওয়ানো হয়, লবণ পানি খাওয়ানো হয়। এরপরে তারা একটু যখন নর্মাল হয় তখন তাদের তো বাবা মারা গেছে, তখন কিছুক্ষণের মধ্যে সেই দাফন কার্য সম্পূর্ণ করে তারা দুই ভাই আবার ঢাকায় চলে আসে। কিন্তু এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে তারা মানে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এই কারণে তাদের যে একটা মানসিক ক্ষতি বা যে একটা একটা ধাক্কা লাগছে, এই কারণে তাদের মানে অনেক দিন তাদের শরীর খারাপ ছিল এবং তাদের মানে সেন্স যে স্বাভাবিক জীবনে ফিরে আসার যে একটা এটা আস্তে আস্তে অনেক সময় লাগছে। এটা ছিল ফার্স্ট ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ, শুনছি একের পর এক ঘটনা এবং কেমন লাগছে আপনাদের সে কথা নিশ্চয়ই আমরা শুনবো। আমরা পরপর দুটো ঘটনা শুনতে চেয়েছিলাম বাট মাঝখানে অনেকগুলো টেক্সট ঢুকে গেছে, সো সেই টেক্সট কয়েকটা পড়ে নিতে চাই আমরা। আমাদের সাথে জয়েন করেছে এদিকে বন্ধু জয়, উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। প্রমিতা বলছে আমি অনেক পুরনো লিসনার রেডিওর এবং সেই রেডিও আমার থেকেই আমার শোনা শুরু, অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের এসএমএস যখন পাই ভীষণ ভালো লাগে। প্রমিতা জয়েন করেছেন আমাদের সাথে। নাফিজ তিনি বলছেন আজকের স্টোরিগুলো ভালো হবে আশা করি, এন্ড এভাবে চলতে থাকুক ভূত স্টুডিও, আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ, মানে বাংলাদেশের এফএম রেডিও আরো এগিয়ে যাক এবং শুধু জাগো এফএম নয়, আমি তো চাই প্রত্যেকটা রেডিও স্টেশন বেস্ট বেস্ট প্রোগ্রাম তৈরি করুক আর সেগুলো নিয়ে তারা সামনে এগিয়ে যাক। এক একজনের কাছে এক একটা রেডিও ভালো লাগবে, বাট দিন শেষে আমরা চেষ্টা করছি জাগো এফএম আমরা যেন সবার কাছে পৌঁছাতে পারি। আর সবচেয়ে বেশি আমি বলেছি আমরা জনগণের রেডিও স্টেশন, জনসাধারণের রেডিও স্টেশন, সাধারণ মানুষের গল্পই উঠে আসবে এই রেডিও স্টেশনে বারবার। আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে মৌমিতা, তিনি বলছেন দাদা আমার কাছে বেশ কিছু স্টোরি আছে আমি তোমার শোতে এসে বলতে চাই। আমি নিয়মটা বলে দিচ্ছি, যারা এই শোতে এসে আগামী পর্বে রেডিওতে গল্প বলতে চান তারা নিজের মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস, দেখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর এস এম এস টি পাঠাবেন আমাদেরকে 26969 নাম্বারে। আবারও বলছি আগামী পর্বে আপনি যদি আসতে চান, প্রথম কথা হচ্ছে নিজেকে মানে আগে মেক শিওর হন যে ইয়েস রেডিও থেকে যদি আমাকে কনফার্ম করে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি কিন্তু ভূত স্টুডিওতে যাব, কারণ অনেকে না বুঝে এস এম এস করে ফেলেন। সো মেক শিওর যে এটা কোথায় হয়, এটা ঢাকার বাড্ডাতে আমাদের রেডিও স্টেশন, এখানে আপনাকে এসে গল্পগুলো বলতে হবে, সেই ইচ্ছে বা সেই আগ্রহ বা সেই অ্যাডভেঞ্চার মুডটা যদি আপনার থাকে তাহলেই বোধ হয় এটা পসিবল। সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হতে পারে, লাইক আমাদের এই শোতে বরিশাল থেকেও গেস্ট এসে গল্প বলে গেছে যে তিনি আগের দিন বরিশাল থেকে ঢাকা এসছে, বন্ধুর বাসায় স্টে করেছে, ঘটনা বলেছে, পরের দিন আবার বন্ধুর বাসা থেকে বরিশালে ব্যাক করেছে। এরকম ডেডিকেটেড লিসনারও আমরা পেয়েছি যারা ফেসবুকের মাধ্যমে এই শোগুলো দেখেন। এর মাঝখানে কুমিল্লা থেকে নিয়মিত বন্ধুরা আসছে, মাদ্রাসার প্রচুর বন্ধু আমাদের শো দেখেন এবং তাদের মধ্যে অনেক মাদ্রাসার টিচার, মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে আসছেন, গল্প বলছেন। এই শোতে ব্যবসায়ীরা এসেছেন, পুরান ঢাকার অনেক ব্যবসায়ী বন্ধুরা এখানে এসেছেন গল্প বলতে। এখানে নারীরা এসেছেন, হাউসওয়াইফ যারা, তাদের কাছে তাদের বাবা দাদাদের সাথে, ইভেন তাদের যখন দেশের থাকতেন, হয়তো ঢাকার বাইরে থাকতেন, সেই পটুয়াখালীর একজন নারীর কথা আমার মনে পড়ছে, তিনি পাঁচটা ঘটনা বলেছিলেন, দুর্দান্ত ঘটনা। তার তিনটা সন্তানও আছে এবং এক একটা প্রত্যেকটা সন্তানই আমার যতটুকু মনে পড়ে যে কলেজে পড়ছে, কে ইউনিভার্সিটিতে পড়ছে, তো এমন মায়েরাও কিন্তু তাদের জীবনের গল্পগুলো রেডিওতে এসে বলেছেন, ভালোবাসার গল্প বলেছেন লাভ স্টোরিতে, ভূতের গল্প বলেছেন ভূত স্টুডিওতে, সেগুলো অনেক কিছু সাক্ষী জাগো এফএম এবং আরজি উদয়। ভালো লাগে আপনারা আমাদের পাশে আছেন বলে। সো আমাদের সাথে আসার জন্য ওই একই নিয়ম, প্রথমত গল্প বলার ইচ্ছে থাকতে হবে, গল্পের সংখ্যা কয়টা, দুইয়ের অধিক, তিনটা বা চারটা হইতে পারে, তার বেশি থাকলে তো ভালো কথা, বাট মিনিমাম তিনটা থাকতে হবে। সো মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কি করেন, এবার SMS-টা পাঠান আপনার নিজের মোবাইল থেকে 26969 নাম্বারে। চলছে ফুড স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। এক্স্যাক্টলি, এই প্রাণ পটাটা আসলে কি, এটা চিপস না বিস্কিট? সকাল থেকে এই দুই প্যাকেট শেষ করে ফেলছি, এখনো আমি কনফিউজড, কারণ এর ক্রিসপিনেস মনে হয় এটা চিপস, আবার বাইট দেওয়ার পরে মনে হয় যে না একটা বিস্কিট। সো প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট বুঝতে হলে কিন্তু তোমাকেও ট্রাই করতে হবে আর খেয়ে বুঝে নিতে হবে। আপাতত আমি একটা এক মিনিটের বিরতি নিব, গুনে গুনে এক মিনিটের বিরতি, তারপর বন্ধু অপেক্ষা করছে, তার কাছ থেকে আরো দুটো ঘটনা শুনবো আমরা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ekটু different. Eta tole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shathe spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ekটু different. Eta tole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shathe spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Khe bujhe nao.
শুনছেন সবসময় জাগো এফএম 94.4, আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে অনুষ্ঠানটি ঢাকা এবং কুমিল্লা এবং এর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আপনি সরাসরি 94.4 ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন এবং একই সঙ্গে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে। ফেসবুকে দুটো পেজে লাইভ দেখতে পাচ্ছেন, www.facebook.com/jagofm, এটি জাগো এফএম এর একমাত্র ভেরিফাইড পেজ সেখানে, এবং www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড পেজ, সেখানেও লাইভ চলছে। অনুষ্ঠানের নিচে অনেকেই আমি দেখছিলাম কমেন্টও করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা যারা শেয়ার করছেন তাদের কাছে স্পেশালি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ দিন শেষে আমরা আসলে আত্রাফাত্র অনেক জিনিস শেয়ার করতে পছন্দ করি, কিন্তু কোনো একটা শো হয়তো আমি নিজে দেখছি, ইন্টারনেটের ডাটা খরচ করে সেটা শেয়ার করতে একটু কোথায় জানি কৃপণতা করি, বাট আপনি করেন না, এই জন্য আপনাকে থ্যাংকস। অ্যান্ড এই ছাড়া ইউটিউবে অনুষ্ঠানে ব্রডকাস্ট হচ্ছে youtube.com/jagofm, এটি একটা ইউটিউব চ্যানেল যেটা জাগো এফএম এর 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলটাতে রয়েছে, এবং আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করছি নিয়মিত এই চ্যানেলে আপনাদের এন্টারটেইন করার জন্য। সবকিছু চেষ্টা করছি, আপনার পাশে থাকলে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। সো বলেছিলাম জনসাধারণের রেডিও জাগো এফএম 94.4, সো এই রেডিওতে সাধারণ কথাবার্তাই হবে, অসাধারণ মানুষেরা আসবেন, আর এই অসাধারণ মানুষেরা আপনারা যারা এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন কিংবা কানে হেডফোনটা গুজে আছেন। আমি চলে যাব আমার বন্ধুর কাছ থেকে। বন্ধু, দ্বিতীয় এবং তৃতীয় দুটো ঘটনা শুনবো, দুটো ঘটনা একসাথে শুনবো।
সেকেন্ড যে ঘটনা ঘটেছে এটা আমার এক আন্টির কাছ থেকে শোনা, অনেক শ্রদ্ধা আন্টি আমার, ওনার কাছ থেকে শোনা, ওনাদের নিজেদের গ্রামের বাড়ির ঘটনা এটা। ওনাদের গ্রামের যে নাম হলো শরীয়তপুরের ঘটনা, তো ওইখানে একটা গাছ আছে অনেক পুরানো, একটা বট গাছ, প্রায় 200 বছরের অধিক পুরানো হবে এই গাছটা, অনেক বিশাল বড় একটা বট গাছ। ওই বট গাছটার মধ্যে নাকি 60টা জিন থাকে। সো বেসিক্যালি মানুষই বট গাছটার আশেপাশ দিয়ে যায়, ঘোরাফেরা করে, কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না। এমনকি যখন ওই গ্রামে অনেক মনে করেন বিয়ে হতো, তখন মানুষ ওই বট গাছের নিচে আড্ডা টাড্ডা দিত রাত্রেবেলা, কিংবা বন্ধুরা বান্ধব মিলে আড্ডা দিত, তখনও কোনো প্রবলেম হইতো না এই বট গাছ নিয়ে। তো এই বট গাছটা আবার মানে যাদের জমির মধ্যে ছিল দুই ভাই, সেই দুই ভাই এই বট গাছটাকে বিক্রি করার মানে একটা পরিকল্পনা করছিল, মানে তারা এই জমিটাকে সহ বিক্রি করে দিবে। তো বিক্রি করার পরে ওনাদের মানে অবস্থা, মানে শারীরিক অবস্থা, কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। তাদের গলা দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, দুই ভাইয়ের অবস্থা সেম, দুজনের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তো কোনো মানে কিছু করতে পারে না, মানে কোনো ট্রিটমেন্ট দিতে পারে না। দুজনের অবস্থা প্রতিদিনই খারাপ হইতেছে। তো একদিন রাত্রে দুই ভাই একসাথে স্বপ্ন দেখে যে তোরা যে বিক্রি করছস, বিক্রির টাকাটা ফেরত নিয়ে আয়। বিক্রির টাকাটা ফেরত নিয়ে আসলে আল্লাহর রহমতে তোদের এই সমস্যা থাকবে না। আমরা এখানে থাকি, আমাদের এই জায়গাটাকে কোনোভাবে বিক্রি করার কিংবা এই গাছকে কাটার কোন রকম চেষ্টা তোমরা করবে না। তো এই কথা স্বপ্ন দেখানো হয়, কিন্তু তারা মানে বুঝতে পারে না ভালোভাবে। পরপর দুই দিন এই স্বপ্ন দেখানোর পরে যখন তারা এই টাকাটা ফেরত নিয়ে আসে, তখন আল্লাহর রহমতে তারা এইভাবে সুস্থ হয়ে যায় নিজ থেকে। সো এই বট গাছটা সম্বন্ধে আরো অনেক রকমের হরিবেল স্টোরি আছে, যেটা আমার স্টোরির সাথে রিলেটেড। তো ওই আন্টিরা, মানে আন্টির যে খালামণি, ওনার বড় খালামণিকে নাকি এই বট গাছের ইয়া থেকে নাকি একটা সাপুরে জিন, বা যেই মানে শব্দের সাথে রিলেটেড যে জিনগুলো আছে, সেই জিনগুলো নাকি তার উপরে ভর করছে। সো এই জিনটা ভালো, এবং এই জিনটা মানুষকে যাদের সাপকে সাপ যাদের সাপে কামড় দেয় কিংবা সাপ রিলেটেড কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তিনি এই লোকদেরকে ঝাড়া ঝাড়ফুঁক করেন। এবং তার বাসায় যখন তাকে এই সাপ মানে এই জিনটা ভর করে, জিনটা ওনার সাথেই থাকে, কিন্তু যখন এই জিনটা তাকে ভর করে, তখন তার তিন কলসি দুধ লাগে পান করার জন্য। যখন এই এই জিনটা ভর করে, তখন ওই তিন কলসি দুধ একসাথে খায়। ওনার এই জিনটা ওনাকে বিভিন্নভাবে সাহায্যও করে, এবং লোকদেরকে বিভিন্নভাবে রোগ থেকে উপকার করে, এবং ঝাড়ফুঁক করে, এবং কবিরাজি সাধনাও করে এই জিনের মাধ্যমে উনি। সো এরপরে ওনার যে মেজো খালা, ওনাকে, ওনার সাথে আবার একটা জিন আছে, এই জিনটা আবার হলো অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র। মানে এই জিনটা হচ্ছে ভালো জিন। এই জিনটা মানে অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতা পছন্দ করে না। এই জিনটা মনে করেন উনি ওনার বাসার মধ্যে কোনো অপরিচ্ছন্ন কিছু রাখতে পারে না, সব কিছুকে পরিষ্কার করে রাখতে হয়। যদি কোনো কিছু অপরিষ্কার থাকে, তাহলে তাকে মানে ওই আন্টিকে খুব অত্যাচার করা হয়। সো ওনাদের দুজনের সাথে জিন আছে, এবং ওনার মার সাথেও 60টা জিন ছিল। এর মধ্যে 5টা জিন ছিল খারাপ, অর্থাৎ বোবা, ল্যাংরা, কানা, এবং তারা ছিল পিচাস টাইপ জিন, এবং 2টা জিন ছিল ভালো। তো এই যে খারাপ ভালো, এর পিছনে একটা কাহিনী আছে যে ওনাকে যখন প্রথম প্রথম এই জিনেরা অ্যাটাক করে, তখন উনি দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে এসেছিল, মানে খেতের আইল যেটাকে বলে সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো ওই সময় ওনার মনে হলো কি যে ওনাকে যেন কেউ কুলে নিল, মানে জাস্ট হাওয়াতে শূন্য ভাসায় তুললো। এতটুকুর পর ওনার কিছু মনে নাই, মানে উনি সেন্সলেস হয়ে যায়, এবং ওনাকে খুঁজে পাইতেছে ওনাদের বাসার পাশে যে মানে ক্ষেত, ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের মধ্যে তার পা অর্ধেক ঢুকানো এবং অর্ধেক শরীর বের করা অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। মানে যখন তাকে তার পরিবারের লোকরা দেখে এবং তাকে উঠায় নিয়ে আসে, তখন দেখে যে তার পাও ভেঙে এভাবে নিচু করে দেওয়া হয়েছে, মানে একদম হাড্ডির জয়েন্ট থেকে তাকে আলাদা করে ফেলাইছে, পাওটা পাও ভেঙে দিছে। এবং ঠিক এর এক সপ্তাহ পর তার দ্বিতীয় পাওটাও ভেঙে দেয়, সেই খারাপ জিনগুলো মানে যে লুলা ল্যাংরা যে জিনগুলো ছিল তাদের, তারা দুইটা পাওই তার ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে উনি তো চলাফেরার ক্ষমতা হারায় ফেলায়। তখন ওনার ছোট মেয়ের বিয়ে ছিল, মানে যে আন্টির কাছ থেকে আমি কাহিনী শুনছি তার বিয়ে ছিল। তো উনি একদিন রাত্রে, মানে যার পাও ভেঙে ফেলেছে ওনার মা, উনি একদিন রাত্রে স্বপ্ন দেখে যে ওনার সাথে যে ভালো জিন দুইটা আছে, ওনারা বলতেছে যে তুই এরকম ডালিম গাছের নিচে যাবি, গেলে তোকে আমরা ঝাড়া দিব, তিন দিন যাবি। সো উনি প্রথম দিন ওনাকে নিয়ে যায় রাত্রেবেলা, কারণ যেহেতু উনি পায়ে হাঁটতে হাঁটতে পারে না, দুটা পায়ে ওনার ভাঙা, নিয়ে যায় এবং ওনাকে ঝাইড়া দেয়, কিন্তু কাউকে দেখতে পারে না, অন্ধকারের মধ্যে তাকে ঝাইড়া দেয়। এভাবে তিন চার দিন ঝাড়ার পরে উনি মোটামুটি সুস্থ হয়ে যায়। কিন্তু সুস্থ হয়ে গেলেও এই জিনগুলা তাকে আর তার পিছা ছাড়ে না। যখন ওনার বৃদ্ধ বয়স পর্যন্ত এই জিনগুলা তার সাথে ছিল, এমনকি তিনি যখন ইন্তেকাল করবেন, তার ঠিক 4-5 দিন আগে অনেক কষ্টে জিনগুলা তার কাছ থেকে ছাড়ানো হয়। যেমন মানে উনি যখন অনেক বৃদ্ধ হয়ে যায়, মানে মারা যাওয়ার কিছুদিন আগে, তখন ওনার এই জিনগুলা তো ওনার সাথে প্রথম দিকেই থাকে, এবং ওনাদের বাসার মধ্যে সব লোকেরাই টের পায় যে এই জিনগুলা তাদের মানে এখানে তাদের বাসায় অস্বাভাবিক প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিস ঘটে কোনো না কোনো সময়। যেমন ধরেন অনেক সময় মিষ্টি পাওয়া যেত, আবার অনেক সময় দুধ পাওয়া যেত, অনেক সময় সব কিছু মানে রান্না করে যা সবকিছু তত্ত্বনস করে ফেলাইতো ফ্রিজে, মানে যাদের মাছ তরকারি এগুলা সব খেয়ে ফেলতো বা কিংবা নোংরা করতো, নষ্ট করতো, এগুলা করতো। মাঝে মধ্যে তাদের করিডোরের মধ্যে মানে যেটা বারান্দা বলে আর কি, সেখানে তারা দেখতো যে মানে আপসেয়া টাইপের কিছু হাঁটাচলা করতেছে, এগুলা তারা দেখত। তো যখন উনাকে বোবা জিনটা ভর করতো, মানে যে পাঁচটা খারাপের মধ্যে যে বোবা জিনটা, তখন তিনি আর কি কথা বলতে পারতো না, তখন তার মুখ এভাবে লাইগা থাকতো। উনি উনাকে শতচেষ্টা করার পরে ওনার মুখ খোলা যেত না, কিন্তু যখন উনি ঘুমাইতো তখন আবার ওনার মুখ খুলতো। এইভাবে দিনগুলা তাকে দিনের পর দিন টর্চার করতেছিল। ওনার সাথে কেউ ভয়ে তার সাথে থাকতেও পারতো না, কারণ ওনার সাথে থাকলে দেখা যেত যে ওনার যে নাতিরা আছে তারা যদি তার সাথে থাকতো, তাহলে দেখতো যে বিভিন্ন মানুষের রূপ ধরে আইসা বা বিভিন্ন প্রাণীর রূপ ধরে আইসা তার আশেপাশে ঘুরঘুর করতেছে, তার পাশে শুয়ে রইছে, চোখ খুলে দেখা যেত যে হঠাৎ করে দৌড় দিতেছে, তার পা ধরে টানটানি করতেছে, মানে এরকম। তো উনি আবার মাঝে মধ্যে যখন একটু সুস্থ থাকতো তখন বলতো কি, যা যা সর আমার চোখে, আমার পায়ের সাথে সর, দূরে যা, এরকম করতো জিনগুলোর সাথে। মানে জিনগুলো তার সাথে তাকে প্রচুর ডিস্টার্ব করতো, আর যে ভালো দুটো জিন ছিল ওনারা হইতাছে ওনাকে একটু প্রোটেক্ট করতো, আর হইতাছে বিভিন্ন সময় ঝাড়ফুঁক করতো। সো মারা যাওয়ার আগ দিয়ে যখন পরিস্থিতি একবারে অতিরিক্ত বেসামাল হয়ে যায়, তখন একটা কবিরাজ আনে তারা, কবিরাজ এনে তারপর তারা ঘরটাকে বন্ধ করায় এবং ওনার কাছ থেকে জিনগুলাকে যেকোনোভাবে সরায়। কিন্তু এই যে এই সিচুয়েশনের মধ্যে কবিরাজ তার নিজের শরীর বন্ধ করতে ভুলা যায়, যে কারণে ওই জিনগুলা পাঁচটা যে খারাপ জিন ওরা কবিরাজকে তো অনেক মারধর করে এবং তাকে মারতে মারতে এই সময় খাটের নিচে ঢুকায় ফেলায়। তারপর তাকে খাটের নিচ থেকে উনি চিল্লাচিল্লি করার পর ওনার খাটের নিচ থেকে বের করে এবং তারপরে ওই দিন রাত্রের মতো ঘরটাকে বন্ধ করা হয়। এবং যখন ঘর বন্ধ করে তখন ওনার মা একটা হাসি দেয়। তারপরে কিন্তু ঘর বন্ধ করার পরেও তাদের মানে কোন রকমের কোন শান্তি ছিল না ঘরের মধ্যে। মনে করেন জানলার মধ্যে বাড়াবাড়ি করতো, ঘর বাড়াবাড়ি করতো, জিনিসপত্র বাইরে থেকে ছুটতো, চালের মধ্যে ঢিল ছুটতো, এরকম করতো। সো এরকম প্রতিনিয়ত কন্টিনিউস করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এর চার থেকে পাঁচ দিন পরেই তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার পরে তার মার যে কিছু পার্সোনাল জিনিসপত্র ছিল, যেরকম ধরেন শাড়ি, জামা কাপড় কিংবা তাদের তাদের ঘরে যে ব্যবহৃত নিয়মিত দ্রব্য সামগ্রী, সেগুলো আর কি ভাগাভাগি হয়, মানে তার ছেলের বউদের মাঝে সেই জিনিসগুলো ভাগাভাগি হয়। ভাগাভাগি হওয়ার পরে যেই বড় ছেলের বউ, উনি যিনি মানে কিছু জামা কাপড় আর কিছু কাচের সামগ্রী নিছিল, সো ওই দিন রাত্রে তার বাসার মধ্যে প্রত্যেকটা কাচের জিনিস ফেলায় দেয়, ভেঙা ফেলায়। এবং তার দুইটা ছেলে কোরআনে হাফেজ ছিল, তারা মানে কন্টিনিউয়াস কোরআন শরীফ পড়তেছিল, কিন্তু তারপরও তাদের বাসার মধ্যে মানে যে তাণ্ডব লীলাটা চলতেছিল সেটা কমতেছিল না। জানলা ধুমসে বাড়িতেছে, বাথরুমের দরজা ধুম 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 বাড়ি দিতেছে, এবং তার যে হাফেজে কোরআন, কোরআনে হাফেজ ছেলে, ওনা ওর পিঠের মধ্যে খামসি দিয়ে এইভাবে পুরা পিঠ আশ্রয় শেষ করে ফেলাইছে এবং গালের মধ্যে আশ্রয় শেষ করে ফেলাইছে। তো এই জিনিসগুলো তারপর আর কেউ নেয় না, ওনাদের বাসায় পরের দিনে এসে জিনিসগুলো রিটার্ন করে দিয়ে যায়। কিন্তু এই যে তাদের বাসার মধ্যে যে খারাপ জিনগুলার আনাগোনা, এটা তাদের বাসায় লাগিয়েই থাকে, মানে কোনোভাবেই তারা আর এই জিনিসটা থেকে বেরে আসতে পারতেছে না। এক একজনের তো রক্তের সাথেও নাকি জিন যে জিনিসটা সেটা নাকি অ্যাটাচড হয়ে গেছে, এখন তাদের সাথেই সবসময় থাকে। তো তৃতীয় যে ঘটনাটা সেটা হইতেছে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনা। ওই ঘটনা শেষে তৃতীয় নাম্বার ঘটনা বলতেছি, ওই ঘটনা হইতেছে আমাদের নিজেদের ফ্যামিলির সাথে ঘটা। সো আমার আমার মার এক বোন, উনি মারা যায় হইতেছে বরগুনায়। সো বরগুনা থেকে যখন ওনার লাশ নিয়ে আসা হয়, তখন লাশ ভাই তখন মানে এটা মার্ডার কেস ছিল। সো ওনার যাইতে যাইতে অনেক সময় লাগে বরগুনাতে ঢাকা থেকে, তারপর যাওয়ার পরে লাশ নেওয়া হয়। কিন্তু ওই এত রাত্রে একটা দেড়টা দুইটার সময় কেউ আর লাশ নিয়ে আসতে যেতেছিল না। সো লাশ নিয়ে না আসতে না আসার কারণে অনেক প্রলোভন দেখে এবং অনেক বিগ অ্যামাউন্টের একটা টাকার কথা বলে তারপর রাজি করা হয় লাশ ভাই অ্যাম্বুলেন্সকে। সো লাশ ভাই অ্যাম্বুলেন্সকে রাজি করানোর পরে তখন যখন তারা অ্যাম্বুলেন্সটা ঠিক করে এবং লাশ উঠায় গাড়িতে এবং যখন তারা ঢাকার দিকে ব্যাক করা শুরু করে, প্রথম দিকে তেমন কোনো প্রবলেম হতেছে, এটা সবেরই জানার কথা যে লাশ ভাই গাড়ি বা কোনো মৃত বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়। সো যখন ওনারা যাইতেছিল লাশ ভাই গাড়ি আর কি ঢাকার দিকে যখন রওনা দিছে, তখন প্রথম প্রথম কোনো প্রবলেম না দেখা দিলেও ঠিক এক 30-40 মিনিট পরে যখন তারা একটু মাঝামাঝি রাস্তার দিকে আসা পরে, তখন তারা মানে দেখতে পায় যে মানে যে গাড়ির ড্রাইভার, উনি গাড়ির সামনে দিয়ে দেখে যে একটা মানে বিড়াল টাইপ কিছু দৌড় দিছে। সো উনি অনেক জোরে গাড়িটা ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পর জিজ্ঞাসা করে যে গাড়ি ব্রেক দিলেন কেন, বলে যে সামনে কি জানি দৌড় দিছে, বুঝতে পারি নাই তো এর জন্য গাড়ি ব্রেক দিছে। আচ্ছা ঠিক আছে চালান। তো গাড়ি ওনারা আবার চালানো শুরু করে, কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো মানে এরকম হলো যে গাড়ির ওজন যা ছিল এর থেকে 5 গুণ বেশি ভারী হয়ে গেছে। মানে গাড়ির ওজন নর্মালি যতটুকু থাকার কথা এতটুকু না, এর অনেক বেশি ভারী হয়ে গেছে গাড়ির ওজন। তো ড্রাইভার কোনোভাবে গাড়িকে সামনে নিতে পারতেছে না, মনে হচ্ছে কি যত উনি সামনে দিকে যেতে চাইতেছে ততই গাড়িটাকে পিছন দিয়ে টানতেছে, এবং গাড়ির বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। সো সবাইকে বলে যে আপনারা দোয়া কালাম পড়েন তাহলে হয়তো গাড়িটা সামনের দিকে আগাইতে পারে। দোয়া কালাম পড়ার পরে গাড়িটা কিছুক্ষণ সামনের দিকে আগাইলেও হঠাৎ করে মানে একটা গাছের সামনে যাওয়ার পর মনে হলো কি যে উপরে দিকে ধাপ করে কি জানি পড়ছে গাড়ির উপর। তো এটা এই সব মানে পড়ার একটা যে তীব্রতা, এই তীব্রতায় পুরা গাড়ির সবাই টের পায় এবং পুরো গাড়ি কেঁপে উঠে। সো পরে দিয়া উনারা গাড়ি থেকে নামে এবং নাইমা দেখে যে আশেপাশে কিছুই নাই, কোনো কিছু পড়া নাই, কিন্তু গাড়ি হঠাৎ করে খুব জোরে কাঁপুনি দিয়ে উঠছে। ওনারা আবার গাড়িতে উঠে কিন্তু এবার গাড়ি স্টার্ট নেয় না। ওনারা লাশের পাশে বসে থাকে, অনেকক্ষণ ওয়েট করে, দোয়া কালাম পরে, গাড়ির সব চেক করার পরে ওনার গাড়ি স্টার্ট নেয়। গাড়িতে তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু ঠিক আধা ঘন্টা পর গাড়ি স্টার্ট নেয়। কিছু দূর যাওয়ার পরে গাড়ির টায়ার আবার পাঞ্চার হয়ে যায়। এখন এখানে তো আশেপাশে কোথাও ইয়াও নাই, মানে কোনো মেকানিক্যাল স্টোরও নাই যে গাড়িটাকে তারা ঠিক করবে, কিন্তু ওই জায়গার সৌভাগ্য ছিল গাড়ির একটা এক্সট্রা টায়ার ছিল, সেই টায়ারটা তারা ওই সময় ওই লোকেই লাগায়, গাড়ির যে ড্রাইভার উনিই লাগায়, এবং উনি লাগানোর পরে ওনার গাড়ি আবার চালানো শুরু করে। কিন্তু এই যাত্রাটার মধ্যে তাদের কোনোভাবেই গাড়িটাকে নিয়ে তারা সামনের দিকে আগাতে পারতেছিল না। হয় এক সময় গাড়ির দিকে লাশ পড়ে যায়, মানে গাড়ির মধ্যেই পড়ে যায়, আবার ধরেন বিভিন্ন রকমের গোঙানির আওয়াজ গাড়ির সামনে দিয়ে বারবার বাধা, এবং তাদের মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের অসুস্থতা, এইগুলোর কারণে গাড়ি আর আগাতে পারতেছে না। সো এক সময় ওনারা চিন্তা করে যে কি করবে, ওনারা জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, এবং গাড়ি যে ড্রাইভার উনি সামনে বসে একটা সিগারেট ধরায়, এবং তারপরে ওনারা ঠিক 1.5 ঘন্টা যাওয়ার পরে তারা একটু যখন লোকবসতির মধ্যে পৌঁছায়, এরপর তাদের আর তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু তারপরে যে লাশটা নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, এবং লাশ নিয়ে আসার পর তারা দেখতে পারে যে তাদের গাড়ির উপরে বিভিন্ন রকমের মানে নখ দিয়ে আঁচড় কাটার দাগ, গাড়ির নিচে দিয়ে ইয়া নষ্ট হয়ে গেছে, তারপরে ধরেন আপনার বিভিন্ন রকমের যে গাড়ির যে ক্ষতি, যত রকম ক্ষতি করা যায় এগুলো সব করা হয়েছে, এবং বিভিন্ন রকমের ভাবে লাশের কাফনের কাপড় সহ এগুলো তো গাড়ির মধ্যেই ছিল, কিন্তু এগুলো ছিঁড়ে একদম নিচের দিক দিয়ে শেষ করে ফেলাইছে। তো এই লাশ নিয়ে আসার সময় অনেক রকমের ঘটনা মানে বাধা অতিক্রম করে তাদের আসতে হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য মুস্তাকিম, এবং ভীষণ ভালো লাগছিল একের পর এক স্টোরি শোনাচ্ছিলে। নিশ্চয়ই আবারও যদি দেখা হয় তোমার কাছ থেকে অন্য ঘটনাগুলো আমরা শুনবো, ঠিক আছে? খুব ভালো থেকো, নিশ্চয়ই আবারও কথা হবে। কথা হলো মুস্তাকিমের সাথে, আর সময় হলো এই মুহূর্তে আমার একটা বিরতিতে যাবার। সো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ব্যাক করবো তখন নিশ্চয়ই আবার নতুন কোনো বন্ধুর সাথে কথা বলবো। সো এখন গুনে গুনে ঠিক 1 মিনিটের একটা ব্রেক নিবো আমরা, ঠিক আছে? ব্রেকের পর কিন্তু নতুন কিছু অদ্ভুত ভূতুরে ঘটনা আসছে। সো কোথাও যেও না, থাকো আমার সাথে।
Hello guys, this is Rapsan Chhoda Bhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস bro. Texture একটু different. এটা তাহলে বিস্কিট? No bro, এটা চিপস. এটা বিস্কিট. এটা চিপস. এটা বিস্কিট. এটা চিপস bro.
বাছাই করা আলু সাথে spicy seasoning এর twist এলো প্রাণ পটাটা।
Guys, থামো। এটা চিপস নাকি বিস্কিট? কে বুঝে নাও। Hello guys, this is Rapsan Chhoda Bhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস bro. Texture একটু different. এটা তাহলে বিস্কিট? No bro, এটা চিপস. এটা বিস্কিট. এটা চিপস. এটা বিস্কিট. এটা চিপস bro.
বাছাই করা আলু সাথে spicy seasoning এর twist এলো প্রাণ পটাটা।
Guys, থামো। এটা চিপস নাকি বিস্কিট? কে বুঝে নাও। Hello guys, this is Rapsan Chhoda Bhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ
রাইট, সো বিরতির পর আবারও আমরা চলে এলাম জিয়াগো এফএম 94.4 এ। উদয় আছে আপনার সাথে, চলছে তার আয়োজন যার নামই হচ্ছে ভূত স্টুডিও। এক্স্যাক্টলি, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং বন্ধু, প্রাণ পটাটা আসলে কি? এটা চিপস না বিস্কিট? সকাল থেকে এই পর্যন্ত দু প্যাকেট শেষ করলেও আমি কনফিউজড, কারণ এর ক্রিসপিনেসের কারণে মাঝে মধ্যে এটা চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় এটা বিস্কিট। সো প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট বুঝতে হলে তুমিও ট্রাই করো আর খেয়ে বুঝে নাও। আপাতত তোমায় জানিয়ে রাখছি যে আগামী পর্বে যদি তুমি আসতে চাও ভূত স্টুডিওতে, তোমার কাছে যদি দুইয়ের অধিক তিনটি বা চারটি ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে যেগুলো আগে কখনো কোনো রেডিওতে তুমি শেয়ার করো নাই, এবং মোস্ট ইম্পর্টেন্ট ঘটনাগুলো তোমার সাথেও ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, তুমি হয়তো তোমার দাদুর সাথে বা বাবার কাছ থেকে শুনেছো ঘটনাগুলো, সেগুলো তুমি রেডিওতে শেয়ার করতে চাইছো, যদি এমন হয়ে থাকে তাহলে যেটা করবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে শুরুতে RBS, স্পেস দিয়ে লিখে ফেলবে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস দিয়ে তোমার প্রফেশন, পাঠাই দিবে আমাকে 26969 নাম্বারে। আবারও বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন টাইপ করো, তারপর এসএমএস টি পাঠিয়ে দাও 26969 এই নাম্বারটিতে। আমাদেরকে অনেকেই টেক্সট করেছেন, যেমনটা আমাদের সাথে জয়েন করেছেন মৌমিতা, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে সাগর, আমাদের সাথে ইরা রয়েছেন, আমাদের সাথে কনক রয়েছেন, আইরিন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আমাদের সাথে টুটুল রয়েছেন, আমাদের সাথে সানবিম রয়েছেন, আমাদের সাথে এদিকে রয়েছেন আমাদের বন্ধু নামটি হচ্ছে তমাল, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে ফারদিন, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে নামটি হচ্ছে লিয়াকত আলী, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নতুন বন্ধু, তার নাম হচ্ছে টুম্পা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে মুরাদ, আমাদের সাথে যুক্ত রয়েছেন শাকিল, আমাদের সাথে আছেন এদিকে লাবণ্য, আমাদের সাথে উজ্জ্বলকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ কানেক্টেড থাকার জন্য এবং লাইভটা শেয়ার করছেন, যারা তাদের প্রতি আবারও বিশেষভাবে কৃতজ্ঞতা, বিকজ দিন শেষে একটি ভিডিও যখন আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছেন, এই লাইভটি যারা শেয়ার করছেন অনেকে হয়তো জানেই না এই শো এর কথা, আপনার ফ্রেন্ড লিস্টে সেই ফ্রেন্ডগুলো হয়তো জানবে এই শোটার কথা আপনার এই শেয়ারটা দেখে। সো এটা আমাদেরকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে ভূত স্টুডিওকে, জাগো এফএমকে দিন শেষে আপনার মাধ্যমে। সো আমি খুব খুশি হয়েছি যারা লাইভটি শেয়ার করছেন, যারা করছেন না তাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে হয়তো কাল সকালে বা পরবর্তীতে অনেকেই জানতে পারবে এই শো এর কথা যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় অতিথির কাছে চলে যাব এবং শুনবো তার কাছ থেকে তার অভিজ্ঞতাগুলোর কথা। কি নাম বন্ধু আপনার?
আমি ফাহিম, অনেকদিন পর উদয় ভাই আপনার সাথে দেখা, প্রায় এক বছর পর।
কেমন আছেন আপনি?
আছি আলহামদুলিল্লাহ।
ফাহিম আপনি কি করছেন?
আমি লেখাপড়া করছি, আইনে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ফাহিম বছরখানেক আগে একবার ভূত স্টুডিওতে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছিল, আজকে আবারও এসেছে কারণ তার কাছে আরো কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমরা শুনছি। খুব মনোযোগ দিয়ে শুনি ফাহিম, পরপর আমরা দুটো ঘটনা শুনবো এবং সেই ঘটনাগুলো আশা করবো আমার বন্ধুরা ভীষণ পছন্দ করবে, শুরু হোক।
আমার ধারণা খুব ভীষণ রকমের পছন্দ করবে, কারণ মানুষ হচ্ছে এক ধরনের এনার্জি এবং একসঙ্গে দুটো এনার্জি বিলং করতে পারে না, সেই ক্ষেত্রে মানুষ সবসময় নর্মাল থেকে একটু প্যারানর্মাল ঘটনাগুলোকে পছন্দ করতে বেশি পছন্দ করে। তো আমি প্রথমে ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটা হচ্ছে, আমরা যারা বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ, কেউ আইন পেশা, কেউ চিকিৎসা পেশায় রয়েছেন, কেউ প্রশাসনিক দপ্তরে রয়েছেন, খুব আনকমন একটা পেশা হচ্ছে যেসব প্রতিষ্ঠান মানুষের জনকল্যাণমূলক কাজ লাগে, তাদের মধ্যে একটি ভলেন্টিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে মফিদুল ইসলাম টাইপের যে ধরনের প্রতিষ্ঠান, যারা সাধারণত লাশ ধোয়ানো, লাশ গোসল করানো, যেসব বিয়াবাড়ির লাশ থাকে যাদের আত্মীয় স্বজন থাকে না সেই সব লাশকে গোসল করান। এখন এরকম একটা কাহিনী, ঢাকার মেডিকেল থেকে একটা ফোন আসে এরকম একটি প্রতিষ্ঠানের কাছে, সেসব প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তিরা ছিল তারা আর কি হস্তান্তর করেন লাশটা প্রসেস করে কবরস্থ করার জন্য। লাশটা ছিল একটি মেয়ের লাশ, 23-24 আনুমানিক বয়স। আমি যেহেতু শুনেছি ঘটনাটা একজনের মুখ থেকে, যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো লাশটা আসার পরে একদমই সাধারণ লাশ, লাশটা হচ্ছে সুসাইড একটা কেস ছিল এবং মেয়েটা ছিল একটি এতিমখানায় বড় হয়েছিল এবং এতিমখানায় সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পর আর থাকতে পারে না। তো যেটা হয়েছিল যে উনি ওই এতিমখানায় ওই ভদ্র মহিলা, যিনি মহিলা আর কি মেয়ে 24 বছরের যে মেয়েটি ছিল উনি ওখানে অনেকদিন ছিলেন, তো যার কারণে ওই এতিমখানারই উনি একজন মানুষ হয়ে উঠেছিলেন। তো যেটা হয় যে উনি সুইসাইডাল একটা কেস ছিল এবং লাশটা পোস্টমর্টম করা হয় আইনত যেসব প্রসিডিউর ছিল সেগুলো মেনে, এবং লাশটা আসার পরে যেহেতু একজন মেয়ের লাশ, সেই লাশটা ধোয়ানোর জন্য ডেফিনেটলি সেখানে ফিমেল রায় উপস্থিত থাকবে, তো লাশটা ধোয়ানো হয়েছিল এবং দেখা গেল যে লাশটা ধোয়ানোর সময় তারা খেয়াল করছিল যে যেটা মেয়েরা সেটা হচ্ছে যে লাশটার ঘাড়ের দিকে ঠিক এখানে মেয়েদের যেটা থাকে ক্লিনিক্যাল ভাষায় কি বলবো এটাকে বিটিবন থাকে, বিটিবনের এখান থেকে প্রায় ঘাড়ের পিছন পর্যন্ত ঘাড়টা ভাঙা। তো সুসাইডাল কেসে যেটা হয় যে ঘাড় সাধারণত ভাঙায় থাকে, তো উনি ওনারা এটা নিয়ে লাশটা ধোয়াচ্ছিল যখন, তখন ওনারা খেয়াল করলেন যে লাশ যত ধোয়ানো হচ্ছে লাশের পানি যত গড়িয়ে পড়ছে এই সময় এমন ধরনের একটা সুঘ্রাণ আসছে যে সুঘ্রাণটা সাধারণত তারা তাদের যেই কর্মজীবন রয়েছে কেউ 8-10 বছর ধরে লাশ ধোয়ানোর কাজ করছেন তিনি বলছেন যে এইরকম সুঘ্রাণ আমি কখনো পাইনি, চমৎকার একটা সুঘ্রাণ আসছিল এবং তার পুরো বডি থেকে যেহেতু প্রায় 8-10 ঘন্টা হয়ে গিয়েছে সেখানে পোস্টমর্টম হয়েছে তারপরেও লাশ থেকে এত সুন্দর সুঘ্রাণ আসার কথা না। লাশটা যখন দাফনস্থ করা হবে, দাফন করার সময় ডেফিনেটলি গোরস্থানের যে সব কর্তাব্যক্তিরা ছিল সেখানে লাশটা হস্তান্তর করা হয় এবং মূল ঘটনাটা বেসিক্যালি এখান থেকে শুরু। লাশ দাফনস্থ করা হলো, আমরা জানি যে লাশ দাফনস্থ করার পরপর চাটাই দেওয়া হয় বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক রকম, তো বাঁশ দেওয়ার সাথে সাথে যখন আমি প্রথম মাটিটা ফেললাম, মাটিটা ফেলার সাথে সাথে মানে ভেতর থেকে হাড্ডি ভাঙার এক ধরনের আওয়াজ আসে, কটমট করে এক ধরনের, খুব আমি শব্দটা বোঝাইতে পারতেছি না হয়তো, হাড্ডি ভাঙার, আপনারা যদি চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন বিষয়টা, চোখ বন্ধ করে শোনার চেষ্টা করেন, ওই রকম একটা সাউন্ড আসছিল এবং ভিতর থেকে খুবই চাপা এক ধরনের আর্তনাদ, আপনি আপনারে কেউ টর্চার করতেছে আপনি চিল্লাইতে পারতেছেন না, এইরকম একটা চাপা আর্তনাদ। তো এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে ঠিক সে সময়ে মানে এই স্বভাবত কৌতূহল আসবে যে এরকম যখন হচ্ছে তখন এই লাশটা কার ছিল, তো যখন তারা ইনভেস্টিগেশন শুরু করলো যারা কবরস্থান কমিটিতে ছিল যে আসলে এরকম কেন হইল আনঅফিসিয়ালি একটা, তো এইখান থেকে জানা যায় এই মেয়েটা আসলে তার বাবা মার কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি, কোনো নিকট আত্মীয়র খোঁজ পাওয়া যায়নি, এমনকি 24 বছরে তাকে কেউ কোনোদিন দেখতে আসেনি। এবং মজার বিষয় হচ্ছে যে যখন এরকম ইনভেস্টিগেশন শুরু হলো তখন এতিমখানার, ঢাকার একটা বড় এতিমখানা, আমি সঙ্গত কারণে নাম বলবো না, সেই এতিমখানার সেখানে যখন শুরু হলো ইনভেস্টিগেশন তখন তারা জানতে পারলেন এই মেয়েটির কিছু অস্বাভাবিক আচরণ ছিল। কিরকম অস্বাভাবিক আচরণ? এই মেয়েটি আজানের কোনো শব্দ, যখন আজান হইতো ফজরের বা যে কোনো সময়ের আজান, এই আজানটা সে সহ্য করতে পারত না এবং আজানের সময় সে অধিকাংশ সময় একটা বড় বালতি ভর্তি পানির মধ্যে মাথা ডুবিয়ে রেখে দিত, মানে এতটাই সাউন্ড প্রুফ তার হওয়া লাগতো এবং প্রায় প্রতি মাসেই সে একবার করে নিখোঁজ হয়ে যেত। যারা দর্শক শ্রোতা রয়েছে তারা এই বিষয়টাই খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ এই বিষয় এই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে একবার রিকল করাবো। তো মাসখানিক পরপর সে হারায় যাইত, তাকে আবার খুঁজে বের করে লাগতো, এরপরে আরেকটা কিছু সময় জিনিস হইতো যে তার মুড মানে খুব হঠাৎ হঠাৎ সুইং হয়ে যেত, মানে তিনি নামাজ পড়তেছেন এতিমখানায় যেহেতু আসেন সেহেতু রিলিজিয়াস একটা মানে বাইন্ড থিংস এর মধ্যে থাকতে হয় অনেক সময়, তো নামাজ পড়ছে এই সময় দেখা যাচ্ছে যে নামাজরত অবস্থায় সে হচ্ছে বাইরে এসে ভিন্ন ধর্মের আচরণ শুরু করলো, ইভেন সে যখন মানে একটা মানুষের উপর যখন প্যারানরমাল যে কোনো অ্যাক্টিভিটিস মানে আসর করে তখন সে উল্টাপাল্টা ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে অনেক সময়। তো উনি যে ভাষাটা ব্যবহার করতো ওই মেয়েটা সেটা হচ্ছে হিব্রু ভাষা, ভাই হিব্রু টাইপের একটা ভাষা, এবং আফগানিস্তান ইসরায়েলে যেসব ভাষা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হইত সেই ধরনের কিছু শব্দ তারা ব্যবহার করত। এরপরে আরেকটু ডিপলি ইনভেস্টিগেট করতে গিয়ে যখন তারা দেখল এই মেয়েটা আসলে ইফরিত একটা ক্যাটাগরিতে পড়ে, এখন ইফরিত ক্যাটাগরিতে জানার পরে মানে এই পর্যন্ত আমাকে মোটামুটি তথ্য দিয়েছিল, এটার পরে আসলে তারা আমাকে খুব বিশেষভাবে জানাইতে পারে নাই। তাদের কাছে তো জিন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওই পর্যন্তই সীমাবদ্ধ, কিউরিয়াসিটি পর্যন্ত। ইফরিত শোনার পর আমি যখন শুনেছি, আমার যখন মনে হলো যে এই ঘটনাটা একটু পড়ে দেখা দরকার, তখন আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নাল দেখলাম এবং ইন্টারন্যাশনাল জার্নালের সাথে বিভিন্ন আর্টিকেল দেখলাম এ সম্পর্কিত কি থাকতে পারে, আসলে কোথায় কি আছে। মজার বিষয় হচ্ছে যে, মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় বোধ, যে ইফরিত আসলে একটা জিনের একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তিন ধরনের প্রধানত জিন দেখা যায়, মানে আমাদের যে কোরআনে বর্ণিত জিন রয়েছে সেখান থেকে আমরা তিন ধরনের মোটামুটি একটা ক্যাটাগরাইজ করতে পারি। ইফরিত, মারিদ এবং আরেকটি মনে নাই আমার, দুঃখিত। তো ইফরিত ক্যাটাগরির যেসব জিন রয়েছে সেই সব জিনের মধ্যে পড়ে হচ্ছে এই ধরনের মানুষ। ইফরিত ক্যাটাগরির জিন হচ্ছে সিম্পলি ওভার পাওয়ারফুল এক ধরনের জিন, যেসব জিন মানুষের সাথে ইন্টারকোর্স করতে সক্ষম, অর্থাৎ মানুষের সাথে সংস্পর্শে এসে তারা প্রোডাক্টিভিটি আনতে সক্ষম, এরকমটাই আসলে জানা যায় যতটুকু। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইফরিত নামের যেসব জিন আছে সেই সব জিন যখন যে কোনো মেয়ের উপর আসর করে এবং তার সাথে ইন্টারকোর্স করতে আসে, ইন্টারকোর্স করার পরে সাধারণভাবে একটা বাচ্চার জন্ম নিতে সময় লাগে 9 মাস। হ্যাঁ, তো সেখানে একটা ইফরিত শিশুর জন্ম নিতে সময় লাগে মাত্র 29 দিন, এবং এই 29 দিনে পেটের গর্ভে যে সন্তান থাকে সেটা হচ্ছে ইফরিতের ঔরসজাত, এবং কোন ধরনের এটাকে কি বলে নেভাল কর্ড বা নাভিরজ্জ বলে, যে সাধারণত ডেলিভারির পরে বাচ্চার পেট থেকে যে নাভির অংশটুকু, যেটুকু বাড়তি অংশটুকু কেটে ফেলা হয়, সেই অংশের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকে না। এবং এই যে 9 মাস 1 মাস যে থাকতেছে কোনো ধরনের মায়ের সাথে কোনো ধরনের সম্পর্কও থাকে না, মায়ের কোনো গুণাগুণ কোনো কিচ্ছু না, জাস্ট এটা একটা শেল্টার হিসেবে তারা ব্যবহার করে। এবং এইটার কঠিন রেফারেন্স হিসেবে আরেকটা জিনিস জানা যায়, 1990 সালে বাংলাদেশে কিয়ামত আন্দোলন নামে সামথিং একটা রিউমার ঘটেছিল, এবং এই সময়ে সাতক্ষীরা অঞ্চল থেকে পরপর আপনারা যারা বিষয়টাকে যদি কাউন্টার রিইনভেস্টিগেট কখনো করতে চান, কখনো কিউরিয়াসিটি আসে আপনি, অসংখ্য জার্নাল রয়েছে, অসংখ্য পেপার পত্রিকায় এসেছে, সাতক্ষীরা অঞ্চল থেকে 2-3 জন মেয়ে সেখান থেকে একটু গায়েব হয়ে যায়, এবং ইনভেস্টিগেট করার পরে জানা যায় যে ওইখানে কিছু চক্র ছিল যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাথে জড়িত ছিল, এবং যারা সাধারণত এটা নিয়ে এক ধরনের ব্যবসা করে। তারা কি করত, তারা এই ধরনের যুবতী মেয়েদেরকে আটক করে তাদের সাথে ইফরিদ পর্যন্ত নিয়ে যাওয়া, এবং ইফরিদের অনুসারী, এই জিনের অনুসারী হয়ে জিনকে খুশি করে, জিনের কাছ থেকে যদি কিছু আমি কোনো কিছু লাভ নিতে পারি, এই ধরনের কোনো বেনিফিট নিতে পারি, এই ধরনের কাজগুলো তারা করত। এবং ইফরিত জাতির যে সন্তানগুলো থাকে যারা জিনের সংস্পর্শে আসে, এই ধরনের অনেক ধরনের ঘটনা শোনা যায়। আসলে ইফরিত জাতক যেসব জিন রয়েছে এবং যেসব মানুষ রয়েছে, তারা তাদের যে ব্লাড স্যাম্পল থাকে প্রচন্ড পয়জনাস থাকে, এবং এত বিষাক্ত এদের রক্ত, এদের রক্তে সাধারণত আমাদের জ্বর আসলে আমাদের পাইরোজেন জমা হয় শরীরের মধ্যে, বিষাক্ত পদার্থ জমা হয়, শরীর গরম হয়ে যায়। এদের পাইরোজেনের মাত্রাটা সাধারণ মানুষের থেকে 10 গুণ বেশি, বিষাক্ত পদার্থের পরিমাণ বেশি, এবং এই বিষাক্ত পদার্থগুলোকে তাদেরকে 1 মাস পর পর রিলিজ করতে হয়, এবং এই 1 মাসের মধ্যে ইফরিতজাত সন্তান যে কোনোভাবে তার বডির রক্ত রিলিজ করবে, সেইটা অন্য যে কোনো প্রাণীর দেহে ইনজেক্ট করে, যে কোনো প্রাণী, সে একটা কুকুর মেরে ফেলতে পারে, সাথে সাথে আপনি দেখলেন যে আপনার পাশের এলাকায় 2-3টা কুকুর এক বাড়ির সামনেই মারা যাইতেছে, বিষয়টা মানে একদমই যে ভাবার বিষয় না সেটা এরকম না, তো সেটা মানুষও হইতে পারে। আমার মনে আছে যে আমি কয়েক বছর আগে একটা মুভি দেখেছিলাম, পরি নামের একটা মুভি, যেটা বলিউডের পারি বলে, তো এই মুভিতেও ইফরিত নিয়ে আমি দেখলাম যে অনেক কিছু বলা হয়েছে। তো এইটা ছিল বেসিক একটা ঘটনা, যে ইফরিত জাত সন্তান জিন থেকে যেসব জিনিস কাস্টমাইজড হয়ে মানুষের ক্ষেত্রে ইনজেক্ট করে, এখন আমরা বাংলা ভাষায় এটাকে আসরও বলতে পারি, বাংলা ভাষায় এটাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যা খুশি বলতে পারি, কিন্তু ইট হ্যাপেন্স। এটা হয়তো বা খুব বেশি ভয়ঙ্কর ঘটনা না, কিন্তু এইরকম অদ্ভুত ঘটনা আপনার চারপাশে অসংখ্য ভাবে ঘটে চলেছে। তো এইটা ছিল আমার প্রথম ঘটনা উদয় ভাই। আমরা একটু দ্বিতীয় ঘটনায় যেতে চাই। দ্বিতীয় ঘটনাটাও জিন সম্পর্কিত ঘটনা, এবং এইখানে আমি যতটুকু আমার জানা আমি ঘটনাটা বলি। সেটা হচ্ছে যে আমরা রাত্রেবেলায় অধিকাংশ সময় রাত্রেবেলায় কিন্তু মানে এই জিনিসগুলো নিয়ে ভয় বেশি পাই তুলনামূলকভাবে। আমাদের হিউম্যান সাইকোলজি যে রাত্রেবেলায় বাথরুমে যেতে ভয় পায় অনেকে, কোনো কিছু শুনে আপনি চিন্তা করতেছেন বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে কিনা আপনার জন্য, বা বাথরুমের ভেতর থেকে পানির আওয়াজ আসছে, সবকিছু রাতেই কেন দিনে নয় কেন। বিষয়টা হচ্ছে যে রাত্রেবেলায় দিনের আলোটা কমে যায়। আমি বোঝাই, রাত্রেবেলায় দিনের আলো থাকে না, তার মানে দিনের আলোতে যেই উপাদানগুলো থাকে, আলোর ভিতরে যে উপাদানগুলো থাকে, সেই সব উপাদান মোটামুটি দিনের মধ্যেও থাকে, এবং এই কারণে আমরা সচরাচর মানে দুইটা এনার্জি একসাথে থাকলে আমরা এক্সিস্ট করতে পারি না। আপনি অধিকাংশ সময় দেখবেন যে এরকম এরকম ঘটনা আমরা শুনি যে ঘরের মধ্যে যখন থাকি তখন দেখতেছি লাইট এর বাতি আবছা আবছা জ্বলছে, আবার নিভছে আবার জ্বলছে। মানে এটার একটা কারণটা কি, আমি যদি বৈজ্ঞানিকভাবেও বলি যে একসঙ্গে দুটো শক্তি কখনো এক্সিস্ট করতে পারে না, অর্থাৎ আপনার ঘরে আপনি এক ধরনের শক্তি, আলো এক ধরনের শক্তি, এটার বাইরে পৃথিবীর বাইরের কোনো শক্তি যদি আসে ডেফিনেটলি সেখানে একটা সংঘর্ষ সৃষ্টি হবে। এবং যখন একটা জিন, যখন যে কোনো ধরনের অশরীরী কিছু কোনো রুমের মধ্যে বা কোনো জায়গায় এক্সিস্ট করে, তখন যদি এরকম অন্য কোনো শক্তি থাকে ডেফিনেটলি এরকম ঘটবে, মোটামুটি আপনি ধারণা রাখতে পারেন। জিনের অনেকগুলো জাতি রয়েছে, আমি কয়েকটা বলি যাতে করে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হয়। তো এর আগে আমি বলেছিলাম যে আমি রিকল করাবো কিছু কিছু জায়গায়, আমি বলেছিলাম যে ইফরিত যে জিনগুলো রয়েছে তারা আজানের শব্দ সহ্য করতে পারে না, এবং আজান হইলে তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। আজান যখন হয় তখন তারা পানির মধ্যে মাথা চুবায় রাখতে পছন্দ করে, এবং এই কোয়ালিটির জিনের নাম হচ্ছে নাসনাস জিন। মানে নাসনাস জিন হচ্ছে এক ধরনের জিন, যেই জিনরা শয়তানের আসলে প্রভুভক্ত হয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে মানুষ, তেমনি জিনের মধ্যেও এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে। এবং তারপর বলছিলাম যে এক মাস পর পর নিখোঁজ হয়ে যেত ওই মেয়েটা, মানে নিখোঁজ হয়ে যেত কারণ প্রতি মাস এক মাস পর পর তার শরীরের যে রক্ত রয়েছে সে রক্ত তাকে রিলিজ করতে হবে, এবং তার যে সন্তান হবে ডেফিনেটলি সেও হচ্ছে আসলে একই প্রজাতির হবে, এবং সেও একইভাবে আচরণ করবে। প্রচুর নথি রয়েছে এ সম্পর্কিত, আপনারা ইন্টারনেট ঘাটলে পেয়ে যেতে পারেন। আরেক ধরনের জিন রয়েছে খানাস জিন বলে, যে জিনগুলো সাধারণত অপবিত্র জায়গায় থাকতে পছন্দ করে, পুকুরের পানিতে, নোংরা পানিতে, আপনার বাথরুমে। আর সাধারণত ক্ষতি করতে পারে না, এত শক্তিশালী জিন নয়, কিন্তু আপনি যে বাথরুমে খেলেন, দেখা যাচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক সেই সময় আপনার পেছন থেকে মানে একটা আনইউজুয়াল ঘটনা ঘটলো, আপনাকে কেউ টোকা দিল, আপনি দেখলেন কেউ নাই, কিংবা আপনি অনেক সময় অধিকাংশ সময় আপনি বাথরুমের যে আয়নাটা আছে সেই আয়নাতে যখন রিফ্লেকশন আচমকা দেখলেন, হ্যালুসিনেশন ইলিউশন থাকতেই পারে, তার সাথে থাকে খানাস জিন। আরেক ধরনের জিন আছে, এটা হচ্ছে বলে সিলা জিন। এরা খুব ওভার স্মার্ট টাইপের জিন হয়, এবং উত্তর থেকে পশ্চিম জিনের কিন্তু একটা রুট আছে চলাফেরা করার। আমরা অধিকাংশ অনেক ঘটনায় শুনেছি যে যখন দেখা যাচ্ছে যে জিনিসপত্র, বাসার জিনিসপত্র আমরা চেয়ার টেবিল এক জায়গায় রাখলাম, সকালবেলায় উঠে রেগুলার দেখি যে ওটা ওখানে আর থাকে না। তো এইটা অনেক সময় হইতে পারে যখন উঁচু কোনো দালান থাকে, ওই জায়গাটা হচ্ছে জিনের রুট, ওই সামনে যেটাই পাক না কেন তারা ওইটা সাইড করে চলে যাবে। অনেক সময় অনেক বাসায় দেখা যায় যে বাসায় ছেড়ে দিতে হয় অত্যাচারে, যে সকালবেলা মানে দেখা যাচ্ছে গড় গড় শব্দ হইতেছে ছাদের উপরে, কোনো ড্রামের সাউন্ড হইতেছে, সাউন্ড গুলো বেসিক্যালি তাদের চলাফেরার রুট, সেখানে আপনাকে বাধা দিবেই। সিলাজুন খুব ওভার স্মার্ট, এবং তারা মেয়েদের মানে বিভিন্ন রূপ ধরতে, আমি যদি কোরআনের ভাষায় বলি, তারা বিভিন্ন ধরনের রূপ ধরতে পছন্দ করে, এবং খুবই স্মুথলি আপনার শরীরের মধ্যে ঢুকে যেতে পারে এবং আপনাকে একটা আসরের মধ্যে নিয়ে আসতে পারে। এই ঘটনাটা হচ্ছে যারা বান্দরবন অনেকদিন বেড়াতে গিয়েছেন, থানচিতে বেড়াতে গিয়েছেন, এবং আমরা জানি যে থানচির পরে মোটামুটি আর রাস্তাঘাট সেরকম নাই। উদয়ভাই গিয়েছেন কিনা আমি জানি না, যদি রেমাক্রির পর থেকে মোটামুটি আমাকে হয় ট্রেকিং করে যেতে হবে না হলে বর্ষাকালে পানিতে যেতে হবে। তো থানচি থেকে বান্দরবন পর্যন্ত একটা ভদ্রলোক ছিল যিনি সিএনজি চালায়, তো এই ঘটনাটা হচ্ছে আমি ওনার কাছ থেকে কালেক্ট করতেছি। তো উনি আমাকে যতটুকু জানায় যে দুইজন লোক সিএনজিতে উঠেছিল, ওঠার পরে বিকাল করে বিকাল রাত্রে বেলায় কিন্তু ওই রোডে আর কোনো ধরনের চাঁদের গাড়ি বা সিএনজি চলে না। তো বান্দরবন থেকে তারা থানচিতে যাবে বিকাল টাইমে, তো সন্ধ্যার আগে তারা থানচিতে নেমে যায় এবং থানচি থেকে তারা তাদের গাইড নিয়ে যাবে আর কি। থানচিতে নামার আগে তারা সিএনজির মধ্যে একটা ব্যাগ ফেলে যায়। দুজন পর্যটক দেখে বোঝা যাচ্ছে মোটামুটি হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে আসছে পর্যটকই, তো তার একটা ব্যাগ ফেলে যায় এবং সিএনজি ড্রাইভার ওই ব্যাগটা পান। ড্রাইভার সাহেব অনেক সিএনজি ড্রাইভার অনেক তার মোরালিটির জায়গা থেকে চেষ্টা করছে ব্যাগটা ফেরত দিবে, কিন্তু ব্যাগের উপরে ব্যাগটা হচ্ছে একটা ক্যামেরা টাইপ ব্যাগ। উনি যেটা বলেন উনি বুঝেন নাই যে এটা কি ক্যামেরা নাকি ক্যামেরার মতো অন্য কিছু, অনেক কিছু আছে লেন্স টেন্স আবিজাবি এরকম মনে হচ্ছে। এবং ওপরে একটা ঠিকানা লেখা আছে, ঠিকানাটা যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ওই এলাকার একটা আদিবাসী অঞ্চলের। তো এবং নিচে এমন একটা নাম বোঝা যাচ্ছে যে ওই এলাকার একটা মারমা বম জাতির কোন একটা জায়গা। তো উনি কি করে ওই ঠিকানা ধরে থানচি থেকে উনি মোটামুটি একটা আশা নিয়ে পর্যটকদের কাছে ওটা নিজ দায়িত্বে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালায়। এখানে দুটো কারণ থাকবে, কেন চালাইতে গেছে কেন দিতে গেছে, হয়তো বা উনি চিন্তা করছে ব্যাগটা ফেরত দিলে কিছু টাকা পয়সা হয়তো দিতে পারে। তো উনি আর কি রেমাক্রি থেকে রাতেই মানে উনিও সন্ধ্যার পর পর কিছুক্ষণ পরপর উনি যে বেশি দূর হয়তো যায় নাই উনি রওনা দেন এবং মোটামুটি রেমাক্রি থেকে নাফাখুমের যে রাস্তাটা সেই রাস্তাটা উনারা ধরে। তো এই এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমি নিজেও শুনে কখনো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো রেমাক্রি থেকে উনি যেহেতু থানচি অঞ্চলের সিএনজি ড্রাইভারের খুব বেশি পাহাড় টাহাড় অপরিচিত থাকার কথা না, উনি একাই হাঁটা শুরু করে এবং মাগরিবের আজান কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে, উনার হাতে একটা ব্যাগ। দুটো পাহাড়ের মধ্যে দিয়ে যারা ট্রেকিং করেছেন যারা জানেন যে সন্ধ্যার পরে কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। আপনি যদি নিঃশ্বাস নেন নিঃশ্বাসের শব্দটাও রিফ্লেক্স হয়ে আপনার গানে আসে। তো হাঁটছেন, হাঁটার কিছুক্ষণ পর মনে হইতেছে যে রাস্তাটা রিপিট হচ্ছে বারবার, মানে একই রাস্তা রিপিট হচ্ছে। পাহাড়ের ক্ষেত্রে এটা স্বাভাবিক, মানে আমরা যারা বাইরে আসি তাদের কাছে অনেক সময় মনে হয় যে পাহাড়ি রাস্তা বারবার একই রকম পাহাড়। তো ওনার কাছে এরকম হওয়ার কথা ছিল না, উনি মুখস্থ রাস্তাঘাট। উনি আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটার পর দুটো পাহাড় পরে পরেও যখন উনি দেখছেন যে উনি বারবার ওই জায়গায় আসতেছেন ঘুরে ফিরে, তো উনি বিকল্প রাস্তা নিলেন এবং উনি দেখেন যে ওনার হাতে যে ব্যাগটা, এই ব্যাগটা থেকে এক ধরনের আতর সদৃশ গন্ধ আসতেছে। তো আতর ঠিক মানে খুব কড়া গন্ধ, মানে মানে আমি কিভাবে বুঝাইতাম, খুব কড়া গন্ধ এবং গন্ধটা মানে আপনি খুব বেশিক্ষণ নিতে পারবেন না, খুব কড়া একটা গন্ধ। তো ওনার হঠাৎ করে মনে পড়ল যে এই গন্ধটার কথা, যে গন্ধটা আসছে এই গন্ধটা উনি খুব ছোটবেলায় দেখতেন ওনার মা চাচিরা মানে ওনার এলাকার স্থানীয়রা এই এই জিনিসটা নিয়ে গল্প গুজব করতেন এবং উনি এর আগে জীবনে কোনোদিন এই ধরনের গন্ধ পান নাই। এবং আরো আধা ঘন্টা হাঁটার পরে এসব হচ্ছে, উনি হাঁটতেছেন উনি দেখেন যে আসলে উনি যেই এলাকায় ঢুকে পড়ছেন বা উনি যেই রুট দিয়ে হাঁটতেছেন এই রুটটা মোটামুটি কিছু না হলেও দুই তিনশো বছরের পুরনো একটা রুট হয়ে গেছে। তো ওনার কাছে আসলে বোঝা যাচ্ছে না যে উনি বুঝতেছেন না যে দুই তিনশো বছরের পুরাতন রুট হয়ে যায় পাহাড় হয়ে যায় কি করে, এবং পাহাড়ের পাশে সমুদ্র, থানচিতে বা রেমাক্রিতে সমুদ্র দেখার কোনো ধরনের সম্ভাবনা নাই। তার মানে উনি মোটামুটি তিনশো বছর আগে চলে গেছে, ওনার ভাষ্যমতে যে আমি আমার ওই সময়টাতে আর নাই। এরপর যেটা হলো উনি দেখতেছেন যে আস্তে আস্তে দিনের আলো ফুটছে, কিন্তু ওনার সন্ধ্যা থেকে হাঁটা এখন পর্যন্ত মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়েছে, কিন্তু উনি বুঝতে পারছেন যে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাইতে পারে। দেখলেন যে উনি একটা আলাদা ডাইমেনশনের মধ্যে ঢুকে গেছেন এবং কিছুক্ষণ পর ওনার সামনে অনেকগুলো বাচ্চা কাচ্চা, সবগুলো আন্ডার ডেভেলপমেন্ট বোঝা যাচ্ছে, কারণ কারোর পরনে কোনো পোশাক নেই এবং কোনো ধরনের বাড়িঘর নেই, তারা মোটামুটি ওই পাহাড়ের জিনিস টিনিস রক্ত মাংস খাচ্ছে। এবং কিছুক্ষণ পর তিনি আবিষ্কার করলেন যে আসলে এখানে অনেক ঘোড়া গাধা টাইপের অনেক মানুষ, এবং তারও আধা ঘন্টা হেঁটে যাওয়ার পরে তিনি আসলে বুঝতে পারলেন যে তিনি আসলে এক ধরনের ট্র্যাপের মধ্যে অলরেডি পড়ে গিয়েছেন, এখান থেকে তার বের হওয়ার আর কোনো সুযোগ নাই। তো হাতে কিন্তু ওই ব্যাগটা আছে, সেই ব্যাগটা তো আমাদের এই জামানারই, তো উনি এবার ওই ব্যাগটা খুলছে যে আমি এতক্ষণ যে সব ঝামেলায় পড়তেছি আসলে ব্যাগের মধ্যে কি আছে। উনি ব্যাগ খুলে দেখলেন যে ব্যাগের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাথা, ছোট ছোট মাথা, পাখির মাথার মতো মাথা, এবং প্রত্যেকটা মাথায় সিঁদুর টাইপের লাল রং দেওয়া। তো উনি এবার একটু ভয় পেয়ে গেছে যে আসলে, মানে ভয় পাওয়াটা স্বাভাবিক, তো উনি আসলে মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা ব্যাগটা রেখে গেছে এই ব্যাগটা আসলে কোনো পর্যটকের ব্যাগ না, এই ব্যাগটা আসলে 200-300 বছর আগে যারা এই অঞ্চলে ব্ল্যাক ম্যাজিক করত তাদের একটা ব্যাগ। এবং ব্যাগটা খোলার পরে তিনি দেখলেন যে অনেকগুলো সুতো পেঁচানো, অনেকগুলো ছোট ছোট মাথা। তো উনি ব্যাগটা দেখার সাথে সাথে ব্যাগটা ফেলে দেয় এবং ব্যাগটা ফেলে দেওয়ার পরে মোটামুটি অজ্ঞান হয়ে যায়। সকালবেলায় তাকে আবিষ্কার করা হয় একদম রেমাক্রি যে বাজারটা রয়েছে, সেই বাজারের, বাজারও বলা চলে না, দু একটা আর কি ওখানে একটা স্পট, তো স্পটের একটা পাশের জঙ্গলে পড়ে আছে। তার মানে এই ব্যাগটা নিয়ে সে কোথাও যাইতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে ব্যাগটাও তার কাছে নাই। তো তাকে পরের দিন উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পরে এটার কোনো ব্যাখ্যা উনি দিতে পারেন নাই, কিন্তু আমি এরপরে নিজে যখন ঘটনাটা বিশ্লেষণ করতে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের কাছে টাইম, আমরা যেভাবে সময় গুনি যে এক ঘন্টা দুই ঘন্টা এক সেকেন্ড দুই সেকেন্ড, এটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, পুরোটাই একটা আপেক্ষিক বিষয়, যে আমার কাছে এক ঘন্টা আমার কাছে একটা মুহূর্ত, যেটা আরেকজনের কাছে সেই মুহূর্তটা সেরকম নাও হতে পারে, রাইট? যিনি একটা পিঁপড়ার কথা যদি আমি চিন্তা করি তাহলে একটা পিঁপড়ার কাছে এক ফিট রাস্তা অতিক্রম করা 20 মিনিটের ব্যাপার, তো তার কাছে কিন্তু 20 মিনিট আর আমার কাছে এক ফিট 20 মিনিট অতিক্রম করা একরকম না। তার মানে পুরো ব্যাপারটাই দাঁড়াচ্ছে আপনি কতটুকু অবস্থান পরিবর্তন করলেন। আপনি অবস্থান যতটুকু পরিবর্তন করছেন অতটুকু হচ্ছে সময়, এটাকেই বলে হচ্ছে সময় ট্রাভেল, বা আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি। তো অডিয়েন্সের বোঝার সুবিধার্থে আমি একটু বলি যে সেটা হচ্ছে যে বিজ্ঞানের ভাষায় যদি বলি যে সময় পরিভ্রমণ করা সম্ভব না যদি না আপনি আলোর গতিতে সেটা পরিভ্রমণ করতে পারেন, অর্থাৎ আপনি যদি এক সেকেন্ডে একটা আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে আপনি ওই দূরত্ব অতিক্রম করলে আপনি পৌঁছাবেন। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা যে উনি আলোর গতিতে আসলে পরিভ্রমণ করে ফেলেছিলেন ওনার, আমার কাছে মনে হয়।
অলরাইট, অনেক অনেক ধন্যবাদ ফাহিম, নিশ্চয়ই আবার আমরা আপনার কাছে আসবো। তার আগে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে আমি যাব, ঠিক গুনে গুনে এক মিনিটের ব্রেক, ব্রেকের ওপারে যখন আসবো তখন ফাহিমের কাছ থেকে আরো কিছু ঘটনা নিশ্চয়ই আমরা শুনবো। কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 আর জে উদয়ের সাথে।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning a twist tail of grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
স্পাইসি এন্ড ক্রিস্পি,
তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট।
এটা তাহলে বিস্কিট?
নো ব্রো, এটা চিপস,
এটা বিস্কিট,
এটা চিপস,
এটা বিস্কিট,
এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। আর বন্ধু, এই প্রাণ পটাটা আসলে কি, এটা চিপস না বিস্কিট? এর ক্রিসপিনেসের কারণে মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা হচ্ছে বিস্কিট। সো প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট বুঝতে হলে কিন্তু অবশ্যই তোমাকে ট্রাই করতে হবে আর খেয়ে বুঝে নিতে হবে। এই মুহূর্তে তোমাকে বলে দিচ্ছি, যদি আগামী পর্বে তুমি ভূত স্টুডিওতে তোমার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো রেডিওতে এসে লাইভ বলতে চাও, আজকে যেমন ফাহিম বলছে এই মুহূর্তে, সো তুমিও যদি চাও আগামী পর্বে তোমার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো রেডিওতে লাইভ বলতে এই লক্ষ লক্ষ শ্রোতার সামনে, তাহলে কি করতে হবে? সিম্পলি একটা বিষয়, হয় তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে হবে, অথবা তোমার কালেক্টেড ঘটনা, লাইক যেই ঘটনাগুলো হয়তো তুমি কালেক্ট করেছো, তোমার বাবা মার সাথে ঘটেছিল, কিংবা তোমার দাদু বাড়ির কিছু ঘটনা যেগুলো হন্টেড তুমি জানো, তারা হয়তো শেয়ার করেছে তোমার সাথে, আর তুমি এখন তাদের সেই ঘটনাগুলো রেডিওতে এসে চাইলে শেয়ার করতে পারো। হতে পারে সেটা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে শ্মশান ঘাটের ঘটনা, হতে পারে কোনো একটা ডোমের ঘটনা, হতে পারে সেটা কোন একটা হরর প্লেস, আমি হন্টেড প্লেসের কথা বলতে যাচ্ছি, সেখানকার কোনো ঘটনা, আবার হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, সেই ভৌতিক ঘটনাগুলো যেগুলো তুমি আমি স্বাভাবিকভাবে বিলিভ করি না বা করতেই চাই না, এমন ঘটনাগুলো যদি তুমি রেডিওতে এসে লাইভ বলতে চাও তাহলে কি করতে হবে? সিম্পল একটা কাজ, তোমার নিজের মোবাইলের ম্যাসেজ অপশনে যাবে, গিয়ে টাইপ করবে শুরুতে আর BS স্পেস দিয়ে তোমার নাম লিখবে, স্পেস দিয়ে তোমার লোকেশন টাইপ করবে, স্পেস দিয়ে তোমার প্রফেশনটা টাইপ করবে, তারপর SMS নিজের মোবাইল থেকে পাঠাবে 26969 নাম্বারে। আমি বারবার নিজের মোবাইলের কথা কেন বলছি এটা একটু ভেঙে বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় অন্যের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করি, তারপরে দেখা যায় আমাদের টিম মেম্বাররা যখন ফোন করে, তোমার গল্পটি প্রথমে তো ফোনে শোনা হয়, তো সেটা শোনার জন্য তো দেখা যায় যে আলটিমেটলি তোমাকে রিচ করতে পারি না, তোমার কাছে অবধি আমরা পৌঁছতে পারি না, তাই তোমার গল্পটা আমরা শুনতেও পারি না আর তোমাকে আমন্ত্রণও জানাতে পারি না। তাই বারবার বলা হচ্ছে যে অবশ্যই নিজের মোবাইল থেকে, অর্থাৎ যেটাতে ফোন করলে তোমাকে কাছে পাওয়া যাবে, সেই ফোনে যেন আমরা ফোন করতে পারি, সেই জন্য নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করতে বলা হয়। সো অবশ্যই মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করবে আর BS একসাথে লিখবে, বি ফর বল আর BS একসাথে টাইপ করার পরে একটা স্পেস দিবে, তারপর নিজের নামটা লিখবে, আরেকটা স্পেস দিয়ে তুমি কোথায় থাকো সেই লোকেশনটা টাইপ করলে, আরেকটা স্পেস দিয়ে তোমার প্রফেশনটা, মানে পেশায় তুমি কি করছো, স্টুডেন্ট হলে অবশ্যই লিখে দিতে হবে, স্টুডেন্ট অফ কলেজ আর স্টুডেন্ট অফ মাদ্রাসা আর স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, জব করলে শুধু জব লিখলেই চলবে, হাউস ওয়াইফদের ক্ষেত্রে হাউস ওয়াইফ লিখবেন, বা কেউ যদি কিছু না করেন সেটাও লিখতে পারেন। SMS দিয়ে তারপর আমাদেরকে নাম্বারটা তো লাগবে, কোন নাম্বারে আপনি SMSটা সেন্ড করবেন, সেটা হচ্ছে 26969 2696, গল্পের সংখ্যা দুইয়ের অধিক তিনটি বা চারটি মিনিমাম ঘটনা আপনার কাছে থাকতে হবে, তাহলেই রেডিওতে আপনাকে আমন্ত্রণ জানানো সম্ভব, কারণ শুধুমাত্র একটি ঘটনার জন্য হয়তো এত দূর থেকে আপনি আসবেন বা সেটা হয়তো করা পসিবল হবে না, এই জন্য হয়তো আপনার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, এর সাথে আপনি আরো দুটো ঘটনা কালেক্ট করেছেন, সেটা হয়তো আপনি আপনার মামার কাছে শুনেছিলেন বা আপনার দাদুর কাছ থেকে শুনেছিলেন, মানে আপনার জানা, আপনি নিজে বিলিভ করেন সেই ঘটনাগুলোই আমরা শোনাতে চাই। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা বিলিভ করি আমাদের চারপাশে এমন অনেক ভূতুরে ঘটনাই ঘটে যেটা হয়তো আমি বা আপনি সাধারণ মানুষ হিসেবে সেটা দেখতে পাই না, বাট ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটছে বলেই হয়তো এখানে কেউ না কেউ আসছে। এখন বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা অনুষ্ঠানটি কিন্তু প্রচার করছি বিনোদনের স্বার্থেই। এই মুহূর্তে আমাদের সাথে ফাহিম যুক্ত রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির বন্ধু। ফাহিম, পরবর্তী ঘটনাটা শুনব।
ওয়েল, এই ঘটনাটা আমাদের একজন সিনিয়রের ঘটনা, তো উনি হচ্ছেন এখন ক্যালিফোর্নিয়াতে থাকেন, তো ক্যালিফোর্নিয়াতে থাকা অবস্থায় উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এটা ক্যালিফোর্নিয়াতে যেয়ে আবার উনি আরেকটা সাবজেক্টে মাস্টার্স করেন এবং ওখান থেকে লেখাপড়া শেষ করে মোটামুটি সেটেল হয়ে যান। তো সেটেল হওয়ার পরে ডেফিনেটলি বাসার মানুষজন যারা ছিল তাদেরকে, বাবা মা কেও সাথে নিয়ে যান। তো উনার বাবা কে নিয়ে বেসিক্যালি এই ঘটনাটা, তো বাবা বেশ পরহেজগার মানুষ ছিলেন এবং উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাবলীগ করতেন এবং অনেক সময় এরকম পীর গোথের কিছু না, যদি বাড়ি চট্টগ্রামে, তো তারা যেটা করতেন যে অনেক সময় অনেক ঝামেলায় পড়লে ওই ভাইয়ের বাবার কাছে অনেক মানুষ আসতো যে এইটাই সমস্যা হয়েছে, তো উনি নাকি আর কি বিভিন্নভাবে প্যারানর্মাল দিয়ে জিনিসটাকে সলভ করার ট্রাই করতেন। তো ঘটনাটা 2017 পর ঘটেছে মাঝামাঝি সময় সতেরোর। তো ওনার বাবা কে উনি রেখে, ওনার মা অনেক আগেই মারা গিয়েছেন, তো ওনার বাবাকে উনি একদিন রেখে অফিসে গিয়েছিলেন। অফিস থেকে ফিরে উনি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন, কেউ দরজা খুলছিল না। একটা পর্যায়ে দরজাটা কেউ একজন খুললেন এবং ভেতর থেকে কোনো মানুষ নেই, অর্থাৎ দরজাটা আগের থেকেই মোটামুটি খোলা ছিল, জাস্ট লকটা উনি একটু পেতিয়েছেন। উনি দেখলেন যে বাথরুমের পাশে ওনার বাবা পড়ে আছেন, বোঝা যাচ্ছে যে উনি কি হার্ট অ্যাটাক এরকম কিছু একটা করছেন। উনি হসপিটালে নিয়ে গেল এবং ওনার যে ডাক্তার ছিল উনি বললেন যে উনি ঘন্টাখানিক আগেই মারা গিয়েছেন অলরেডি। তো উনার খুব বেশি আত্মীয় স্বজন চিটাগাংয়ে ছিলেন কিনা আমি জানি না, তবে উনি ডিসিশন নেয় যে আসলে ওনার বাবার দাফন উনি চট্টগ্রামে সম্পন্ন করবেন এবং সেই হিসেবে উনি পুরো বডিটাকে প্রসেস করেন, যেহেতু বিমানে আনতে হবে। এখন যখন উনি লাশটাকে প্রসেস করছিলেন, ওনারকে যখন লাস্ট কফিনে ঢুকাবেন, উনি কফিনে ঢুকানোর আগে দেখলেন যে ওনার বাবা খুব সুন্দর একটি স্মাইল দিয়েছেন। মানে একটা স্মাইল হয় না যে আপনি কাউকে বকাঝকা করতেছেন, মানে আপনি তার কাজকর্মে সন্তুষ্ট না আর কি। এরপরে আসলে সে আপনাকে একটু মুখটা একটু হালকা স্লাইডলি বাঁকা করে একটা হাসি দেয় যে ঠিক আছে আর হবে না এরকম। তো এরকম একটা কনভিন্সিং হাসি উনি দিতেছেন। উনি অনেকক্ষণ ধরে দেখছেন ওই বাড়িতে, মানে বাবার তো একটা শোক তো ভিতরে কাজ করতেছেই, উনি একা মানুষ সবকিছু করে উনি দেশে নিয়ে আসতেছেন একটা বডিকে। এই বিষয়টা প্রথমে উনি একবার দেখে খুব বেশি কিছু মনে করেন নাই, যেহেতু ওনার বাবা পরহেজগার ছিলেন, অনেক নামাজ কালাম পড়তেন এরকম। তো উনি কফিন নিয়ে উনি আর কি প্লেনে উঠে আর কি, রাতের একটা প্লেনে। এই ফ্লাইটে ওঠার পরে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার দুনিয়ার সব থেকে কাছের মানুষটার মৃতদেহ আপনি একটা প্লেনে বসে আছেন, তার ঠিক নিচ তলায় একটা ডেড বডি কতটা অযত্নে অবহেলায় ওখানে পড়ে আছে, আপনি তার উপরের ফ্লাইটে মানে বসে আছেন, আপনার কিছু করার নাই, ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আপনি এরকম একটা পরিস্থিতির কথা চিন্তা করলে আসলে এই গল্পটার মানে ভেতরটা আসলে বোঝা যায় ভাবার্থটা কতটা পেইনফুল। এবং উনি চিন্তা করতেছেন ফ্লাইটে বসে যে উনি সারা জীবনে ওনার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো, মানে একটা মানুষের আর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই, এটা আসলে খুব প্যাথেটিক একটা বিষয়। তো উনি যখন পৌঁছালেন এখান দেশে ঢাকায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উনি পৌঁছালেন, ওখান থেকে ব্রেক হয়ে আবার ওসমানী আন্তর্জাতিক, আমি ভুল না করে থাকলে ভয় চট্টগ্রাম বিমানবন্দর আর কি, যেটা ষোলো শহরের, সেখানে নামলো। ষোলো শহর থেকে ওনার বাসা যাইতে আরো দুই তিন ঘন্টা সময় লাগে। তো লাশটাকে নামানো হলো, প্রসেস সব কাস্টমস এর সব কাজ টাজ কমপ্লিট করে এবার উনি লাশটা বাসায় নিয়ে আসছেন। এবং বাসায় নিয়ে আসার পরে যারা এলাকার লোকজন ছিল, যেহেতু অনেক পরহেজগার গণ্যমান্য ব্যক্তি অনেকে আসছে, জানাজা কমপ্লিট হইল, সবকিছু নর্মালি, দাফনও মোটামুটি মাশাআল্লাহ সুন্দর করে কমপ্লিট করে উনি বাসায় এসছেন। ওনার খালা চাচিরা যারা আত্মীয় স্বজন টুকটাক স্থানীয় ছিল তাদের সাথে কথা বলতেছেন। রাত্রেবেলায় আসল ঘটনাটা যেটা ঘটলো, ওনাদের বাসাটা ডুপ্লেক্স বাসার মতো, উনি দোতলায় ছিলেন, নিচতলায় দু তিনজন ছিল, বাকিরা সবাই চলে গিয়েছে। দুটো তিনটার দিকে ওনার আচমকা ঘুম ভাঙে, যেহেতু ওনার একটা টার্গেট ছিল যে ফজরের নামাজ পড়ে উনি বাবার কবরটা একবার জিয়ারত করে আসবেন। তো খুব গভীর ছিল না, তিনটার দিকে উনি প্রচন্ড ক্লান্তি নিয়ে একটু চোখটা একটু লেগে এসেছে, ঠিক এই সময় উনি বুঝতে পারলেন যে ওনার বাসার যে নিচের অংশ সেখান থেকে আসলে কোরআন শরীফ তিলাওয়াত করার আওয়াজ আসতেছে। এবং অনেকগুলো ছোট ছোট মাদ্রাসার বাচ্চা একসাথে কোরআন তিলাওয়াত করলে যেরকম সুর করে করে মাথা দুলিয়ে পড়ে এরকম আওয়াজ আসতেছে। তো উনি নিচে গেলেন, দেখলেন যে ওনার গ্যারেজ সহ গ্যারেজ থেকে শুরু করে ওনার বাসার একদম মানে ডুপ্লেক্স বাসার সিঁড়ি অবধি লাইন দিয়ে প্রায় শতাধিক ছোট ছোট বাচ্চা যারা কোরআন শরীফ পড়তেছে, এবং এই কোরআন শরীফ পড়ার যিনি ডিরেকশন দিতেছেন একজন ভদ্রলোক আছেন যিনি ডিরেকশন দিতেছেন। রাত বাজে তখন তিনটা, আপনি জানেন না আপনার বাসার মধ্যে এগুলা কি হইতেছে। আপনি নিচে নামলেন এবং দেখলেন যে এতগুলো বাচ্চা কোরআন শরীফ পড়তেছে, এবং একটি বডিও রাখা আছে বাসার যে উঠোন টাইপের জায়গাটা, গাড়ির পাশে একটা বডিও রাখা আছে এবং ভিতরে ধোয়ানোর কাজ চলতেছে, এটা বোঝা যাচ্ছে। তো আপনি বাসার যে দুই তিনজন ছিল তাদেরকে ডাকানোর মানে চেষ্টা করতেছেন এবং আপনি ফিল করতেছেন যে আপনি মোটামুটি অবশ হয়ে আছেন, আপনার হাত পা মুভ করতে পারতেছেন না। তারপরে বুকের সমস্ত শক্তি নিয়ে আর কি স্কিপ করতে চায় স্কেপ করতে চাইলেন এবং তখন দেখলেন যে আপনি লাশ ধোয়ানোর কাছে, মানে আপনি জিজ্ঞেস করতে চাইছেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইয়ার, তো কেউ কোনো কথা বলতেছে না। এবং আধা ঘন্টা এরকম চললো যে সবাই কোরআন তেলাওয়াত করতেছে এবং উনি যেটা দেখলেন যে যে লাশটা ধোয়ানো হইতেছে সেটা হচ্ছে ওনার বাবার লাশ, এবং ওনার বাবার যে বডিটা ওই সেম ভাবে ওনার বাবা স্মাইল দিয়ে আছেন। এবং উনি যে আধা ঘন্টা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন যে আপনারা কারা, এখানে কি করতেছেন, কোন লাইট জ্বলতেছেন, মানে কোনো আপনারা কোত্থেকে আসলেন, কেউ কোনো উত্তরও দেয়নি। এবং এই প্রসেসটা আধা ঘন্টা এক ঘন্টা চলার পর উনি যখন এসব দেখেন উনি মোটামুটি ওই জায়গায় পড়ে যান, এবং সকালবেলায় ওনাকে তুলে উনি যখন নামাজ ফজরের নামাজ আবার শেষ করে সবাইকে বললেন যে এই ঘটছে আমার সাথে, অনেকে বিশ্বাস করতে চাইছে, অনেকে বিশ্বাস করে না, অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিয়েছে। তো উনি আর কি যখন কবর মানে জিয়ারতটা করতে যান তো উনি যেটা দেখেন যে ফজরের নামাজের খুব পরপর, তো যেখানে জিয়ারতের মানে কবরের স্থানে যারা দায়িত্বে ছিলেন তারা ওনাকে জিয়ারতের পর জিজ্ঞাসা করতেছে যে আপনি যেই সদের ছেলে পেলেকে পাঠাইছিলেন মাদ্রাসা থেকে, তো তারা এসে জিয়ারত টিয়ারত করে দিয়ে গেছে কিন্তু, এবং তারা দোয়া করছে এবং আপনার আব্বার জন্য তারা বলছে যে আপনারা একটা কাজ করেন, আপনারা জানাজা আর একটা পড়াই দিন। হ্যাঁ, ওনার জানাজা হইতে অনেক দেরি হয়েছে, আর একটা জানাজা পড়া দিন। এবং বোঝাই যেতেছে কবরের আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চাদের পায়ের ছাপের মতো জায়গা। হ্যাঁ, তো উনি আসলে আজ 17 থেকে আজ 23 সাল শেষ হতে চলেছে, উনি এখন পর্যন্ত এটা আর কোনো ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি যেটাতে উনি আসলে মানে কি হলো আসলে উনি এখন পর্যন্ত করতে পারেনি। প্রতি বছর উনি যান এবং ওনার বাবা একইভাবে উনি জিয়ারত করে আসেন, কিন্তু এই যে এই ব্যাপারটা রাত তিনটা থেকে ভোর 4:30-4 পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে পুরোটা আবার নতুনভাবে ঘটান, নতুনভাবে ধোয়ানো, নতুনভাবে কোরআন তেলাওয়াত করা, মানে জিনিসটা কি এরকম হয়েছিল যে উনি কি দেশের বাইরে মারা গিয়েছিলেন, প্রসিডিউর সম্পন্ন হয়নি ওনার ক্ষেত্রে, ব্যাখ্যা অনেক সময় দেওয়া যাইতে পারে মানে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো ব্যাখ্যা আর পাওয়া যায় নাই। তো এটা ছিল শেষ ঘটনা অ্যাকচুয়ালি আমার।
এক্সেলেন্ট এক্সেলেন্ট ফাহিম, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং চমৎকার ভাবে স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। নিশ্চয়ই আবারও কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কথা হয়ে গেল আমাদের বন্ধু ফাহিমের সাথে, এবং আমরা এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 এ তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলতে চাই যে এই যে আমাদের আয়োজনটা ভূত স্টুডিও, এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সারা সপ্তাহ যে এত এত পরিমাণের টেক্সট, এত এত পরিমাণের SMS কমেন্টস থাকে, যেটা আমাদেরকে ইন্সপায়ার করে পরবর্তী পর্বতে আবার নতুন করে শুরু করতে। তো আজকের এই এপিসোডে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, যদি আপনি আমার এই শোতে আসতে চান, রেডিওতে বসতে চান, বলতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো, তাহলে সময়টা নষ্ট না করে এখনই নিজের মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেসে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, তারপর পাঠাতে হবে এই টেক্সটটা আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, যদি আপনি আমাদের রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক গল্পগুলো বলতে চান, তাহলে মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেসে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর SMS টি পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। অনেকগুলো বন্ধু রয়েছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি শুভ যুক্ত হয়েছেন। উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে এদিকে জয়েন করেছেন এদিকে বন্ধু মৃণাল, তার কাছে আজকে স্টোরিগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মৃণাল। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে পারভেজ, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সাথে শাখওয়াত যুক্ত হয়েছেন, তিনি বলছেন এই অনুষ্ঠানে আসার জন্য আমার বেশ কিছু স্টোরি কালেক্ট করেছি, কিভাবে বলতে পারবো? আমি বারবারই রিপিট করছি, যারা এই অনুষ্ঠানে আসতে চান, বলতে চান আপনাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো, তারা মোবাইলের রিসেপশনে চলে যান, গেট অ্যাপ করে ফেলুন, আর বি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দেপার লোকেশন, স্পেস দেপার প্রফেশন, তারপর পাঠাই দেন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। ছটপট করে কিন্তু টেক্সটটা করতে হবে, দ্বিধা বা দ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নাই। সো এই অনুষ্ঠানে সব পেশার সব বয়সের মানুষেরাই আসেন, এখানে স্টুডেন্ট থেকে শুরু করে কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ, ব্যবসায়ী, সব বন্ধুরাই কিন্তু এখানে আসতে পারেন। সো আপনিও যদি আগামী পর্বে আসতে চান আমার এই শোতে, কি করতে হবে আপনাকে? সিম্পল একটা কাজ, ওই মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, পাঠাতে হবে 26969 এই নাম্বারে। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাবো, বলতে পারেন যে গুনে গুনে এক মিনিটের একটা বিরতিতে যাব, বেশি বড় বিরতি আমি কখনোই নিই না, এক মিনিট মানে এক মিনিটই, ফিরছি ঠিক এক মিনিট পর, ওইটুকু সময় অ্যাটলিস্ট ধৈর্য সহকারে থাকুন আমাদের সাথেই।
Hello guys, this is Rafsan Sarbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। Hello guys, this is Rafsan Sarbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। Hello guys, this is Rafsan Sarbhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
অলরাইট, ফিরে এলো উদয়, তার মানে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও চলছে। ভূতুরে বন্ধুরা, না ভূতুরে বন্ধুরা, ভূতুরে পরিবেশ পছন্দ করে যে বন্ধুরা, তারা কিন্তু ইতিমধ্যে লাইট বন্ধ করে কানে হেডফোন গুঁজে দিয়েছে। ভূত স্টুডিও চলছে তার আপন গতিতে, অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে, কেউ মুভি দেখছে, কেউ আবার কানে হেডফোন দিয়ে রেডিও শুনছে, কেউ আবার ফেসবুকে স্ক্রল করতে করতে থেমে গেছে। আরে এই লোক এখানে কি বলছে, এরাই বা কারা? পরিচয় দিচ্ছি আমরা, আপনি দেখছেন জাগো এফএম 94.4 এর ফেসবুক বা ইউটিউব পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে। এবং আমার নাম হচ্ছে আরজে উদয় এবং আমি এই শোটা করি দীর্ঘ বহু বছর ধরে, যার নাম ভূত স্টুডিও। এক্স্যাক্টলি, এই শোটায় ভৌতিক গল্প বলা হয়, যেখানে সাধারণ মানুষ, আমার আপনার মতো যারা রয়েছে কর্মজীবী পেশাজীবী, আমার ড্রাইভার ভাই বোনেরা, আমার যেই সমস্ত বিজনেসম্যান বা ব্যবসায়ী রয়েছেন তারা, আমার রিটায়ার্ড দাদুরা, তারা কিন্তু গল্প বলতে এখানে আসেন, আমাদের মা খালারাও এখানে গল্প বলতে আসেন, আমাদের বোনেরাও এখানে গল্প বলতে আসেন, আমাদের মাদ্রাসার প্রচুর ভাই বন্ধু টিচার রয়েছেন, তারা এখানে গল্প বলতে আসেন। এবং এটা আসলে সবার কাছে খুব আনন্দের একটা জায়গা, বিকজ বৃহস্পতিবার রাত হলেই অনেকে অপেক্ষা করেন এই শোটার জন্য, কৃতজ্ঞতা তাদের সাথে, তাদের প্রতি যারা লাইভ টেস্টকে শেয়ার করেছেন ফেসবুক থেকে, দেখলাম অনেকেই শেয়ার করেছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আগে শেয়ার করার কথা বলতাম, করতেন না, আজকাল মাঝে মধ্যে আপনারা নিজে উদ্যোগে ভিডিওটা শেয়ার করে দেন নিজের টাইম লাইনে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে জানাই দিই যে আগামী পর্বে যদি তুমি তোমার গল্পটা রেডিওতে বলতে চাও তাহলে কি করতে হবে। প্রথমত তোমার কাছে দুইয়ের অধিক, তিনটা বা চারটা ভৌতিক ঘটনা থাকতে হবে, হইতে পারে ওই ঘটনা তোমার নিজের সাথেই ঘটছে, কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছিল, কিংবা তুমি মানে একটা কিছু ফেস করেছিলে, কোনো একটা হন্টেড প্লেসে চলে গিয়েছিলে, সেটা হতে পারে, এরকম দুই থেকে তিনটা ঘটনা থাকতে পারে। আবার হতে পারে যে না, তোমার সাথে ঘটে নাই, তুমি বেশ কিছু ঘটনা কালেক্ট করছো যেগুলো ভৌতিক প্যারানরমাল, সেই ঘটনাগুলো হতে পারে কোনো একটা কবরস্থানের ঘটনা, কোনো একটা শ্মশান ঘাটের ঘটনা, কোনো একটা লাশকাটা ঘরের ঘটনা, এই ঘটনাগুলো আগে কোনোদিন তুমি কোনো জায়গায় বলো নাই কিন্তু তুমি জানো। এরকম ঘটনা যদি থেকে থাকে, যে কোনো পেশার যে কোনো বয়সের মানুষ তুমি হয়ে থাকো, তুমি যদি আসতে চাও রেডিওতে এসে গল্প বলার যে আনন্দ সেটা যদি তুমি নিতে চাও, তাহলে এখনই মোবাইলের রিসেপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS, RBS টাইপ কালেক্ট করলে স্পেস দিয়ে তোমার নামটা লিখবে, স্পেস দিয়ে তোমার লোকেশন মানে কোথায় তুমি থাকো সেটা লিখবে, স্পেস দিয়ে তোমার প্রফেশনটা টাইপ করবে। এবার তুমি আমাদেরকে সরাসরি এসএমএস টা পাঠিয়ে দিবা 26969 নম্বরে। আমাদের নাম্বার কোনটা? 26969 এইটা। তো চলো এবার আমরা পরপর দুটো ঘটনা শুনবো, কিন্তু কার কাছ থেকে শুনবো? আমাদের তৃতীয় গেস্ট, আজকের অনুষ্ঠানের সর্বশেষ গেস্ট, সে কিন্তু এসে গেছে। কি নাম ভাই আপনার?
আমার নাম মোহাম্মদ লোকমান।
লোকমান কোথেকে আসছেন?
আমি যাত্রাবাড়ি থেকে আসছি।
যাত্রাবাড়ি থেকে আসছেন? এই ভূত স্টুডিও কতদিন ধরে শুনেন?
আমি 2020 সাল থেকে শুনি।
2020 সাল থেকে শুনেন? বাবা, অনেক পুরনো বন্ধু আমাদের। সেই 2020 সাল থেকে শুনছেন যাত্রাবাড়ি থেকে আগত লোকমান। পরপর দুটো ঘটনা শুনবো আপনার কাছ থেকে, প্রথম ঘটনাটা বলেন, তারপর আরেকটা ঘটনা শুনবো।
হ্যাঁ, আমার প্রথম ঘটনা হচ্ছে এটা আমার চাচার কাছ থেকে শোনা ঘটনাটা। আমার ওই দাদা, দুজন দাদা ছিল, ওই ওনারা মাছ ধরার অনেকটা এই ছিল, অভ্যাস ছিল। গ্রাম অঞ্চলে তো লোকজন মাছ ধরে, মাছ ই করে, এই অভ্যাস ছিল মানুষের। তো ওনারা মাছ ধরতে যখন যায় তখন ওনারা মাছ ধরতো প্রত্যেক দিন মাছ ধরতো, এমন কোনো দিন নেই ওনারা মাছ ধরতো না। তো একদিন হঠাৎ করে ওনারা দুই ভাই মাছ ধরতে গেছিল। মাছ ধরতে যাওয়ার পরে দিয়া ওনার মাছ ধরতেছে হঠাৎ করে এক ভাই ওনার সাথে নাই। উনি বলল যে তুই মাছ ধর, আমি আসতেছি। তো এই কথা বলে উনি চলে যায়। চলে যাওয়ার পরে দিয়ে তার কিছুক্ষণ পর উনি আবার ফিরে আসে। তো ওনার ভাই যে ফিরে আসলো না, তো উনি আবার বুঝতে পারে নাই। যখন ওনার মাছ ধরতেছে, মাছ ধরতেছে, ধরতে ধরতে ওনার সারাক্ষণ সারা রাত মাছ ধরতেছে, ব্যাগে নিতেছে, মাছ ধরতেছে, ব্যাগে নিতেছে, কিন্তু মাছটা ওনারা ধরতেছে, এক একজনের সাথে এক একজন কথা বলতে আছে, গল্প বলতে আছে, কথা বলতে আছে, মাছ ধরতেছে। তো হঠাৎ করে ওনার ভাই বললো যে ভাই আর মাছ ধরিস না, আর খেতে পারবো না, অনেক খেয়ে ফেলেছি মাছ। একথা বলার পরে বললো উনি আমার ওই দাদাই বললো যে কিসের মাছ তুই কাঁচা মাছ খাস, তুই কেমনে কাঁচা মাছ খাস, তো কাঁচা মাছ কি মানুষে খায়? কহ ভাই অনেক মাছ খেয়ে ফেলছি, আজকে আর খাবো না, চলো আজকে আর খাবো না, তুমি মাছ আর ধরো না। একথা বলার পর উনি বললো যে কি কস তুই এইডি, কি এর মাছ খাবি না, কয় তুমি তো বোঝো না আমি কে, তুমি দেখো আমি কে। তো উনি বললো যে হ্যাঁ তুই তো আমার ভাই। ওনার হাতে লাইট দিয়ে বললো তুই তো আমার ভাই। আমি তোমার ভাই না, তোমার ভাই ও যে ওখানে ফেলে এসেছে, তোমার ভাইকে মেরে ওখানে আমি ফেলে এসেছি। তো ওনার ভাই ওখানে মেরে ফেলে আসছে, তো উনি দেখে ওনার অবস্থা ওখানেই অজ্ঞান হয়ে গেছে, কিরে ওনার ওর পাও দেয় উল্টো দিকে, জিন পরিদের পাও নাকি উল্টো দিকে থাকে, তো ওনার পাওটা উল্টো দিকে পড়ে আছে। তখন উনি দেখে ওনার আমার ওই দাদা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে দিয়ে সকালবেলা ওনাকে ওখান থেকে তুলে নিয়ে আরো লোকজন দেখে ওনাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে দিয়ে যখন ওনাকে বাড়িতে নেয় তখন ওই ওনার যে ভাই ছিল ওকে ওখানে মৃত অবস্থায় পাওয়া যায়, ওনাকে এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তো নেওয়ার পরে দিয়ে দুজনকে সকালবেলা বাড়িতে নেয়। নেওয়ার পরে দিয়া তো এক ভাইকে মাঠে দেয়, আর এক ভাই সুস্থ হয়, কয়েকদিন সুস্থ থাকে, সুস্থ পুরোটা সুস্থ হয় নাই, অসুস্থ হয়ে যায়। উনি আবার জ্বর, অনেকদিন জ্বরে ভুগছিলেন, জ্বরে ভোগার পরে দেয়া ওনারও শরীর অবস্থা দৈনিক খারাপ হতে থাকে। সবসময় ওনার শরীরের অবস্থা শারীরিক দুর্বলতা হয়ে যায়, আস্তে আস্তে ওনার শরীরও খারাপ হয়ে যায়। যখন ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায় তখন ওনারও উনি একটা সুস্থ সবল মোটা তাজা মানুষ ছিলেন, দৈনন্দিন ওনার অবস্থার অবনতি হতে থাকে, ওনার জ্বর কাশি এগুলো হতে হতে উনি এক সময় অনেকটা অসুস্থ হয়ে পড়ে, একদম কাটের মুক্তির মতো হয়ে যায়। তো যখন উনি ওনার শরীরের এই পরিস্থিতি ওনাকে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কেউ কোনো রোগ ধরতে পারে না, কিন্তু কেন রোগ ধরতে পারে না কেউ জানে না। তো একদিন হঠাৎ করে ওই দাদাকে বড় এক কবিরাজের কাছে নেওয়া হয় চট্টগ্রামে। তো যখন ওনাকে কবিরাজের কাছে নেওয়া হয়, নেওয়ার পরে ওনারা বললো, ওই কবিরাজ দেখে বললো আপনারা রোগীকে এমন সময় আনছেন যে একেবারে রোগীর শেষ সময় নিয়ে আসছেন, ওনার উপরে তো জিন আসর করে আছে, তো ওনার এখন শেষ সময় আপনারা নিয়ে আসছেন, এখন ওনাকে বাঁচানো অনেকটা মুশকিল হয়ে যাবে। যদি ওনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো উনি বাঁচবে, আর যদি ওনার ভাগ্য ভালো না থাকে তাহলে উনি বাঁচবে না। তো ওনার কাছ থেকে, ওই কবিরাজের কাছ থেকে যখন কথাগুলো শুনলো, শোনার পরে দিয়ে সবাই অবাক হয়ে গেল, আমার ওই দাদি সহকারে অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পরে দিয়ে তো বললো যে আপনার রুগীকে এখানে 7 দিন রাখতে হবে, রাখার পরে দিয়ে যদি আপনার রুগী সুস্থ হয় তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন, আর যদি ওনার সুস্থ না হয় তাহলে আমি আপনাদেরকে আজকেই দিয়ে দেবো, যদি সুস্থ হওয়ার কোনো ই থাকে তাহলে 7 দিন রাখতে হবে। তো ওনাকে এখানে রাখে, 7 দিন রাখার কথা বলে ওনাকে, ওনাদের কাছ থেকে এস্টিমেট নিয়ে ওনাকে এখানে রাখে। রাখার পরে দিয়ে ওনার উপরে যে জিনটা আসর করছিল ওকে হাজির করে, হাজির করার পরে দিয়ে ও অনেক ধরনের কথা বলে, আমি ও বলে আমি যাব, একবার বলে যাব, আবার বলে যাব না, একবার বলে ওকে আমি নিয়েই যাব, ওকে আমি নিয়েই যাব, মানে অনেক ধরনের ই করার পরে দেয়া, অনেক তেল পড়া, পানি পড়া, অনেক কিছু দেয়, কিন্তু আমার ওই দাদাকেও লাস্টে সুস্থ করতে পারে না। যখন সুস্থ করতে পারে না, 2 দিন রাখার পরে তো ও কবিরাজ বলল আমার পক্ষে আর সম্ভব নয়, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন, কারণ ওনার একেবারেই শেষ সময় হয়ে গেছে, ওনার অনেকটা নষ্ট করে ফেলেছে, ওনাকে বাঁচানো যাবে না। যখন ওনাকে ওই কবিরাজের কাছ থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে উনি দীর্ঘ অনেক দিন অসুস্থ, মানে উনি আস্তে আস্তে এই যে মোটা তাজা মানুষটা আস্তে আস্তে কাঠের পুতুলের মতো রূপান্তর হয়ে যায়। রূপান্তর হয়ে যাওয়ার পরে দিয়ে ওনার হঠাৎ করে একদিন মারা যায়। মারা যাওয়ার পরে দিয়ে ওনাকে মাটি দেওয়া হয়, মুসলমান ধর্মের শরীয়তে যেভাবে মাটি দেয় ওনাকে মাটি দেওয়া হয়েছিল। মাটি দেওয়ার কয়েকদিন পর, দীর্ঘ 2 থেকে 3 দিন পর, আস্তে আস্তে মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে রাত্রে, তখন নাকি ওনাকে কেউ রাত্রে বেলায় দেখে, ওই রাস্তার পাশে কবরস্থান, তো ওখানে কবরের পাশে একটা লোক বসে আছে, কিংবা ওখান দিয়ে হেঁটে যাচ্ছে একটা লোক, তো ওনাকে দেখতেছে, সবাই ওনাকে দেখে। কয়েকদিন মানুষের সাথে দেখা দেয়, উনি অনেক কষ্টে আছে, উনি অনেক যন্ত্রণায় আছে, এগুলো বলে বলে মানুষের সাথে কথা বলে, ওনাকে দেখে অনেকে ভয় পায়, ভূত বলে ওনার আত্মা নাকি ওখান দিয়ে অনেক সময় ঘোরাফেরা করত। যখন ওনাকে এরকম সবাই দেখতো, আস্তে আস্তে ওনাকে ওই এলাকার সবাই জানতো, তখন তো ধরেন এটা অনেক আগের ঘটনা, তখন গ্রাম অঞ্চলে বাড়ি ঘরও এমন ছিল না, ইলেকট্রিকও ই ছিল না, রাত্রে ছিল হয়তো হারিকেন জ্বালাইয়া মানুষ চলাফেরা করত, লাইট অত বেশি ছিল না, তখন গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না, ওনার এরকম দেখতো। দেখার পর দিয়া তো অনেকে ভয়ে পরে ওই রাস্তা দিয়ে হাঁটতো না, অনেকে যারা হাঁটতো তারা ওনাকে দেখে হয়তো কেউ অজ্ঞান হয়ে যেত, কেউ আবার দেখে ওনাকে দেখে দৌড়ে ফালায় যেত, এরকম অবস্থা হইতো। ওনার পরে দিয়া যখন একদিন একটা হুজুর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ওই হুজুরকে দেখে বলল, হুজুর আমার কথা তো এখানে কেউ শুনতে চায় না, আমি এখানে শুয়ে আমি এখানে আছি, আমার অনেকটা কষ্ট হচ্ছে, আমার অনেকটা যন্ত্রণা হচ্ছে, আমাকে এই যন্ত্রণা থেকে আমার ছেলেদেরকে বলেন আমাকে মুক্তি দেওয়ার জন্য। তো হুজুর বলল, আপনি এখানে কোথায় আছেন? তো উনি বলল, আমি এখানে কবরে শুয়ে আছি, ও আমাকে মাটি দেওয়া হয়েছে, কিন্তু আমার অনেক যন্ত্রণা হচ্ছে, তাই আমি এখানে প্রত্যেক দিন বের হয়ে আসি। তো হুজুর যখন এই কথাটা শুনল, হুজুর নিজেই অবাক হয়ে গেল, হুজুর ওখানে নিজে অজ্ঞান হয়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। তারপরের দিন ওই হুজুরকে ভোরবেলা মানুষ যখন রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, তখন ওনাকে হুজুরকে দেখে এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তখন হুজুরকে মাথায় পানি টানে দিয়ে বাসায় নিয়ে হুজুরকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এখানে? বলল যে এমনি এমনি আমি রাত্রে এখানে একটা লোক বলছিল আমি এখানে কবরে শুয়ে আছি, আমার অনেক কষ্ট, এগুলো ওনার কাছ থেকে শোনার পরে দিয়ে আমি নিজেই ওখানে অজ্ঞান হয়ে যাই। তো হুজুরের কাছ থেকে যখন এই কথাগুলো শুনছে, শোনার পরে দিয়ে তো ওনার জন্য ওই সময় নাকি মিলাদ মাহফিল মিলাদ করার দরকার ছিল, মিলাদ করে নাই, ওনার অনেক কি নিয়ত ছিল এগুলো ছুটায় নাই। তারপর যখন ওনার ছেলেরা এগুলো শুনছে, শোনার পরে দিয়ে তো ওনার এই নিয়তটা ছুটায়, আর ওনার জন্য আল্লাহর হস্তে মানত করে অনেক কিছু করছিল। করার পর দিয়ে এরপরে দিয়ে যখন ওনার জন্য এগুলো করার পর দিয়ে এখন বর্তমান ওই জায়গাটা অনেকটা নিরাপদ, অনেকটাই ভালো আছে। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এবার বলবো আমার দ্বিতীয় ঘটনা, এটা আমার নিজের সাথেই ঘটা। আমি ঢাকায় সিএনজি চালাই, তো আমি যখন সিএনজি চালাই আমার এটা পোস্তকলা, এই পোস্তকলার ভিতরে পড়ছে শ্মশান ঘাট, ওখানে পাশাপাশি ক্যান্টারম্যান্ট আছে। তা আমি রাত্রে বেলা একদিন একটা খ্যাপ নিয়ে একটা ভাড়া নিয়ে গেছিলাম পোস্তকলা, এই গুলিস্তান থেকে একটা ভাড়া নিয়ে গেছিলাম পোস্তকলা ব্রিজের এখানে। যখন আমি ব্রিজের এখানে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে আমি ওই ক্যান্টারম্যান্টের পাশ দিয়ে শ্মশান ঘাট দিয়ে যখন আমি ঢুকবো সদরঘাটের এদিকে যাবো, সদরঘাট থেকে একটা যাত্রী নিয়ে যাবো রাত্রে বেলা। আমি আবার গাড়ি চালাই নাইটে, তো সন্ধ্যা রাত্রে প্রায় নয়টা সাড়ে নয়টা দশটা হবে। তো শ্মশান ঘাটের এখানে যাওয়ার পরে দিয়া যখন আমি এই সদরঘাটের দিক রওনা করছিলাম, তো ওখানে একটা বৃদ্ধ লোক মহিলা দাঁড়ায় আছে, বললো যে বাবা আমাকে একটু নিয়ে যাও, আমি সদরঘাট যাব। তো আমি বললাম যে আপনি সদরঘাট যাবেন? তো ওঠেন, উনি বলল যে আমার কাছে কিন্তু টাকা নেই। তো আমি বললাম আচ্ছা আপনার কাছে টাকা নেই, সমস্যা নেই, চলেন আমি আপনাকে সদরঘাট নামাই দিয়ে আসবো। যখন ওনাকে আমি নিলাম, নেওয়ার পরে দিয়ে আমার ওনাকে গাড়িতে তুলে নিলাম, নেওয়ার পরে দিয়ে আমার গাড়িটা চলতেছে না, কি গাড়ি রানিং অবস্থার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে আমি ওনাকে বললাম কাকি আমার গাড়িটা তো স্টার্ট নিচ্ছে না, কেন আপনি একটু নেমে অন্য গাড়ি দিয়ে চলে যান, আমি আপনাকে টাকা দিচ্ছি। বললো যে না আমি অন্য গাড়িতে যাবো না, আমি তোমার সাথেই যাবো। তো আমি বললাম যে আমার গাড়ির তো স্টার্ট নিচ্ছে না, এখন কেন স্টার্ট নিচ্ছে না আমি দেখতেছি, তাহলে আপনি ওয়েট করতে হবে, আর যদি আপনার একটু তাগাদা থাকে তাহলে আপনি চলে যান। বললো যে আচ্ছা আমার এত তাগাদে নেই, আমি তোমার সাথে যাবো। তো এরকম করতে করতে প্রায় রাত্রে এগারোটা বেজে গেছে, আমার এগারোটা বেজে গেছে, আমার গাড়ি ঠিক হয় না। তখন উনি বললো যে আচ্ছা বাবা তোমার গাড়ি যখন ঠিক হয় না আমি দেখি তোমার গাড়ি ঠিক হয় কিনা। তখন আমি বললাম আপনি মহিলা মানুষ, আপনি কি দেখবেন শ্মশান ঘাটের এখানে এই ট্রাক স্ট্যান্ডের এখানে, তো আপনি কি দেখবেন? বললো যে আচ্ছা আমি দেখি, আমি দেখি। কি দেখবেন আপনি? কয় আচ্ছা তুমি গাড়িতে ওঠো, উঠে সেল দাও, আমি তোমার পিছন দিয়ে দেখি কিছু কি নষ্ট হয়েছে। তখন আমি বললাম আপনি বুঝবেন কি, আপনি একটা বৃদ্ধ মহিলা, আপনি দেখবেন কি, আর আমি গাড়ি স্টার্ট করলে আপনি কি করবেন? তখন ওই আমাকে বললো যে তুমি দেখো না, আমি তোমার গাড়ির পিছন দিয়ে দেখি। তখন আমি ওনার কথা মতো আমি গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আমি স্টার্ট দিচ্ছি, উনি আমার গাড়ি ধরে দেখলাম যে দাঁড়াই রয়েছে, আমার গাড়িটা হঠাৎ করে সেল হয়ে গেল। সেল হয়ে যাওয়ার পর দিয়ে আমি ওনাকে নিয়ে রওনা করব। তো ওনাকে নিয়ে আমি যখন গাড়িটা নিয়ে রওনা করছি, তখন উনি বললো যে কি বাবা এখন তো দেই ঠিক আছে। তখন আমি বললাম যে হ্যাঁ কি হলো বুঝতে পারলাম না, কোনো দিক দিয়ে কোনো কিছু ছুটাও পাইলাম না, কিছুই দেখলাম না। তো আমি যখন এই করি ওনাকে নেওয়ার পর প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে, তখন আমি ওনাকে নিয়ে সদরঘাটের দিক রওনা করছি। রওনা করছি যাইতেই আছি ওনার সাথে, উনি আমাকে বললো যে বাবা তোমার দেশের বাড়ি? আমি বললাম আমার গ্রামের বাড়ি আবার নোয়াখালী। তখন আমি বললাম যে আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে, তো ওনার সাথে কথা বলতেই আছি, কিন্তু আমি যে ওনার সাথে কথা বলতেছি আমার গাড়ি রানিং অবস্থায়, আমার এদিক দিয়ে টাইম চলে যাচ্ছে। হঠাৎ করে উনি বললো যে বাবা তুমি একটু বামে মোড় দাও। তখন বামে মোড় দেবো, তো আমার তো জানা আছে এদিক দিয়ে বামে হলো নদী, তো ওনাকে আমি নিয়ে কই যাবো? তো উনি বললো যে বামে তুমি মোড় বামে দিয়ে যাবো। তখন দেখ বামে দিয়ে যাবো, তো আমার মাথায় আর এই জিনিসটা কাজ করে না বামে যে নদী। তখন বামে দিয়া দেখতেছি, আমি বামে তাকাইছি, দেখি যে বাম সাইডে দিয়ে একটা রাস্তা আছে সদরঘাট, এই শ্মশান ঘাটটা ফের হয়ে যাওয়া পার হয়ে যাওয়ার পরে দিয়া ওখানে একটা পুলিশ পাড়ি আছে, পুলিশ পাড়িটা পার হয়ে যাওয়ার পরে দিয়ে দেখি যে বামে দিয়ে একটা রাস্তা। তখন আমার এই জিনিসটা খেয়াল নাই যে বামে যে নদী, এই জিনিসটা আমার খেয়াল নাই। তো আমি ওই দিক দিয়া গাড়ি যখন টান দিছি, টান দেওয়ার পরে দিয়ে গাড়ি একটা সাইড দিয়া একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা দিয়ে আমার গাড়িটা নদীতে পড়ে যায়। তো ভাগ্য ভালো নদীতে পানি কম ছিল, পানি যখন কম ছিল তখন অনেক লোকজন গাড়ি অনেকে দেখলো, দেখার পর দিয়ে আমাকে বললো যে কি তুই গাড়ি এখানে ফেলে দিলি, কি হয়েছিল তোর? তো লোকজন এসে গাড়িটা যখন তুলছে, তোলার পরে দিয়ে আমার এই গাড়িটা নিয়ে আমি আবার যে ওইভাবে সেল দিলাম, সেল হয়ে গেল। কিন্তু একটা ইজিলি গাড়ি কখনো নদীতে পড়লে যে গাড়ি সেল হয় কিংবা ভিজে যাওয়ার পর দিয়ে আমি কখনো এই করতে পারি নাই। কিন্তু গাড়িটা তুলে তোলার পরে দিয়ে আমি যখন মানুষজন নিয়ে গাড়িটা তুললাম, তোলার পরে দিয়ে গাড়িটা আবার স্টার্ট দিলাম, সেল হয়ে গেল। তখন আমি বুঝতে পারি না এটা কি হচ্ছে আমার সাথে, কি হতে যাচ্ছে, তো কি হচ্ছে কি হতে যাচ্ছে, কিন্তু গাড়িটা সেল হয়ে যাচ্ছে। ওই বুড়িটা আবার আমার গাড়িতে বওয়া আছে, বুড়ি বলল কি কিরে বাবা গাড়িটা এভাবে এভাবে এক সাইডে ফেলে দিলি কেন, আমি তো অনেকটা আঘাত পাইছি, তো এটা কেমন হলো। তখন আমি ওনাকে বললাম যে না আন্টি আপনি একটু ব্যথা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। তো ওনার সাথে আমি কথা হওয়ার পর দিয়ে উনি বললো আচ্ছা সমস্যা নেই তুমি গাড়ি চালাও। তো ওনাকে নিয়ে আমি যখন গাড়িটা টান দিলাম, টান দেওয়ার পর দিয়ে আমি গাড়ি যাচ্ছে আমার কিরে আমার গাড়ি যাচ্ছে যাচ্ছে, কিন্তু ওনার সাথে কথা বলতে গাড়ি তুলতে আমার পুরোটা সময় চলে গেছে, কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই যে আমার এই দিক দিয়ে আমার পুরো রাতটা চলে যাচ্ছে। তো হঠাৎ করে যখন উনি রাত্রে বললো যে আমাকে নামাই দাও, ওনাকে নামাই দেবো, তখন দেখতেছি সদরঘাট আসলাম। তো আমি মনে করলাম যে দুই চার পাঁচ সাত মিনিট লাগছে, তো ওনাকে নামাই দিলাম। নামাই দেওয়ার পর দিয়ে উনি আমাকে একটা টাকা দিল, টাকা দিয়ে বললো যে বাবা আমার কাছে দুইটা টাকা আছে আর কোনো টাকা নাই। তো আমি ওনাকে বললাম যে আপনার তো টাকা লাগবে না, ধরেন এই দুই টাকা আপনি নিয়ে যান, নিয়ে আপনি চা নাস্তা খাবেন। ওনাকে আমি নামাই দিলাম, নামাই দেওয়ার পর দিয়ে উনি যখন সামনের দিকে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে দিয়ে আমি ওনাকে দেখলাম ওনার দুটো পায়ে পিছন দিকে পিরানো, উনি সামনের দিকে হাঁটতেছে ওনার পাও দুটো পিছন দিকে পিরানো। হঠাৎ করে যখন উনি এই লঞ্চের দিকে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে, যাওয়ার পরে দিয়ে যখন দেখলাম ওনার এই অবস্থা, তখন আমি কি করবো আমার নিজের কাছে অবাক লাগতেছে। পিছন দিয়ে দেখতেছি যে ফজর নামাজের আজান দিচ্ছে, কিরে ফজর নামাজের আজান দিচ্ছে, তা আমি সারা রাত আমি কইছিলাম, আমি সারা রাত কইছিলাম ওনাকে, তো আমি পাঁচ মিনিট আগে উড়াইলাম। তখন আমার মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, দেখতেছি যে বেলা সাড়ে চারটা বাজে, সাড়ে চারটা বাজে, উনি আমি সারা রাত কইছিলাম, আমার ওনাকে পাঁচ মিনিট আগে গাড়িটা উঠাইলাম, উনি আমার যাওয়ার আগে দিয়ে আমাকে বলছে যে তোমার গাড়িটা পড়ছে যে যারা উঠাইছে তুমি ওদেরকে ভালো করে ফলো করো নাই, আমি তোমার গাড়িতে বসা, তোমার গাড়ি কি ফোর্সে, তোমার গাড়ি তো পরে নাই। ওনার কথা এগুলো শুনেও আমি অবাক হলাম, যখন ওনার পাও দুটো আমি উল্টো দিকে দেখলাম, বললো যে বাবা যাও তুমি যখন টাকা নাও নাই তাহলে আর তোমাকে কিছু করলাম না, কথা বলে উনি সোজা চলে গেল লঞ্চ ঘাটের ভিতরে। এরপর উনি যখন চলে গেল পদন আমাদের আজাহানও দিল, উনিও নেমে চলে গেল, আর আমি ওই লোকটাকে ওখানে খুঁজেই পেলাম না, হঠাৎ করে উনি উধাও হয়ে গেল আমার কাছ থেকে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
দুর্দান্ত দুর্দান্ত ঘটনা শুনছি একের পর এক। এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, সদ্য যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন, তাকে বলছি চলছে ভূত স্টুডিও, এখানে ভূতেদের আনাগোনা। আর যে উদয় আমার নাম, আমি আছি আপনার সাথে, চলছে আজকের আয়োজন। ইতিমধ্যে সর্বশেষ যে গেস্ট সে তার স্টোরি বলছে, হয়তো আরো কিছু স্টোরি আমরা তার কাছ থেকে শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব আমি, বিরতির ওপারে যখন ফিরবো তখন তোমার পাঠানো কিছু SMS ও পড়বো। কোথাও যেও না, থাকো আমার সাথে, চলছে ভূত স্টুডিও শুধুমাত্র জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twist tail of prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twist tail of prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. Hello guys, this is Rafsan Chhoto Bhai. Ami naki shob kichu
শুনছেন সবসময় জাগো এফএম 94.4। উদয় আছে আপনার সাথে, চলছে এই মুহূর্তে আমাদের আজকের আয়োজন যার নামই হচ্ছে ভূত স্টুডিও। একেবারে শেষ সময়ে, হয়তো আর 15 মিনিটের মতো হাতে সময় রয়েছে, তো আজকে তো অনেক গেস্ট তারা তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলছে। আমাকে আমার একটা ফ্রেন্ড সে একটা স্টোরি পাঠিয়েছিল কানাডা থেকে, তার পক্ষে আসলে এখানে এসে গল্পটা বলা পসিবল না, বাট খুবই ইন্টারেস্টিং। ছোট্ট করে বলবো স্টোরিটা আপনাদেরকে, হয়তো মিনিট তিন চারের মতো সময় লাগবে। স্টোরিটা বলে ফেলি কারণ আমার ফ্রেন্ডটা এই মুহূর্তে আমাকে বললো যে আজকে সে সপরিবারে শুনছে, তার খুব ইচ্ছা করছে যে আগে ফেমে এসে ঘটনাটা বলতে, বাট কানাডায় থাকার কারণে কানাডা থেকে বাংলাদেশে এসে গল্প বলা সম্ভব না। যদি বাংলাদেশে কখনো সে আসে আর সেই সময় যদি জিয়াগো এফএম এর ভূত স্টুডিও চলে তাহলে সে নিশ্চয়ই তার কাছে থাকা বিভিন্ন ঘটনাগুলো বলবে। সো আমার বন্ধু, আমার যেই ফ্রেন্ডের কথা বলছি ওর নাম হচ্ছে অরূপ। সো অরূপ, থ্যাংক ইউ সো মাচ গল্পটা আমার সাথে শেয়ার করার জন্য। গল্পটা হচ্ছে ওখানকার একটা হসপিটালের, সেই হসপিটালের একদিনকার রাতের ঘটনা। আমরা জানি যে বিভিন্ন জায়গায় যদি কোনো রকমের মানুষ মার্ডার হয় বা কোনো রকমের যে মৃত্যু নিয়ে ঝামেলা থাকে, যে মৃত্যু নিয়ে কোনো রকমের সন্দেহ রয়েছে, সেগুলো কিন্তু ময়না তদন্ত করা হয় এবং সেটাকে আমরা অনেক সময় আমরা যেটাকে ডোম বলি বা লাশ কাটা ঘর বলে থাকি। তো সেই জায়গাটার একটা স্টোরি, স্টোরিটা এরকম যে ওই জায়গাটায় দুজন আসলে ওইখানে দায়িত্ব পালন করতেন, যারা লাশ কাটা ঘরের এই ধরনের প্রসেসগুলো করতেন, অর্থাৎ লাশ কাটার সাথে নিয়োজিত ছিলেন, এবং ওখানে আরেকজন হচ্ছে নৈশ প্রহরী থাকতেন রাতের বেলা, যিনি হচ্ছে ওই ফ্লোরটাতে যে ফ্লোরে আসলে এই লাশ কাটা ঘরটা ছিল সেখানে দায়িত্বে ছিলেন। তো নর্মালি যেটা হয় যে ওইখানে তো যে কোনো সময়ই আসলে অ্যাক্সিডেন্ট হয় বা বিভিন্ন রকমের ইস্যুস থাকে, তো দুজন দায়িত্বে থাকেন। তো যে আমি যেই ঘটনাটা বলতে চাচ্ছি, এই ঘটনাটা যিনি বা যার সাথে ঘটেছে তিনি হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনি ওখানকার স্থানীয় একজন কানাডিয়ান নাগরিক। তো তিনি আসলে তার স্টোরিটা বলেছিল আমার ফ্রেন্ডের সাথে, যে ওই স্টোরির মধ্যে দেখা গেছে যে এরকম যে হসপিটালে আপনার যে লাশ কাটা ঘর থাকে সেটা যিনি নৈশ প্রহরী উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তার একজন রিপ্লেসমেন্ট দরকার ছিল, যে সে আসলে অন্য ফ্লোরে জব করতে এরকম একজনকে তাকে রাতেবেলা দায়িত্ব দেওয়া হয় ওখানে থাকতে। আর ইনি হচ্ছেন আসলে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, যিনি আসলে ওই হসপিটালের আসলে রাতেবেলার একটা ওই হসপিটালটা আমাকে যতটুকু বলা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি তিনতলা। তো এই লাশ কাটা ঘরটা হচ্ছে থার্ড ফ্লোরের একদম কর্নারে, আর যিনি হচ্ছেন দায়িত্বে ওই দিন দায়িত্বটা পালন করেছেন তার দায়িত্ব ছিল নিচতলায়। তো তাকে বলা হয়েছে যে তিনতলায় ওই কর্নারের রুমে আজকে রাতেবেলা ওই ফ্লোরটা তুমি দায়িত্ব দিবে। ইনফ্যাক্ট ও শুধুমাত্র ওই ঘরটার দায়িত্বে না, মানে ওই ফ্লোরটার দায়িত্বে ছিল। তো এটা হচ্ছে একটা অনেকটা আপনি যদি চিন্তা করেন যে লম্বা যে আমরা কলোনিগুলো দেখি না যে অনেকগুলো ঘর আর ওরকম এক কর্নার থেকে আরেক কর্নারে, তো একদম কর্নারে হচ্ছে ওনাদের কিছু ল্যাবরেটরি আছে এবং ওই পাশটাতে সম্ভবত হচ্ছে একদম কর্নার রুমটাই হচ্ছে এখানেই প্রসেসিংটা হয়, ময়নাতদন্ত হয়, এই ধরনের বিষয়গুলো। তো আমার ফ্রেন্ড যেটা বলল যে উনি এভাবে বলেছেন যে ওনার যখন দায়িত্ব পড়ে উনি ব্যাপারটাকে খুব নর্মালি নেয়, যে আমি তো বহুদিন ধরেই আছি, আমি নিচতলায় দায়িত্ব পালন করি, আজকে তিনতলায় দায়িত্ব পালন করবো, এটা কোনো ঘটনা না। তো রাতের দিকে মোটামুটি দুটা বা আড়াইটা বাজে এরকম একটা সময় তার চোখটা একটু লেগে আসছে। তো উনি ধরেন এক কর্নারে হচ্ছে উনার একটা চেয়ার আছে ওখানে উনি বসে আছেন, আরেকটা কর্নারে হচ্ছে একটা ল্যাম্প চলতেছে, ওইটাই হচ্ছে রুমটা যেই রুমে আসলে নর্মালি লাশ কাটা হয় বা এই ধরনের ময়নাতদন্তগুলো করা হয়। তো ওনার যখন চোখ লেগে আসছে উনি হঠাৎ করে একটা মানে শব্দ পাচ্ছেন, যে মনে হচ্ছে যে ওই যে আপনার এইগুলো বিভিন্ন ড্রয়ার থাকে ওই রুমগুলোর মধ্যে, বিভিন্ন রকমের যে ড্রয়ারগুলোর মধ্যে এই লাশগুলোকে ঢুকিয়ে রাখা হয়, তো এই রকমের আসলে ড্রয়ার গুলা বোধহয় কেউ খোলা টোলা করতেছে, খুব তাড়াহুড়া করতেছে, একটার পর একটা ড্রয়ার খুলতেছে, এরকম একটা শব্দ। তো রাত হওয়াতে শব্দটা একটু প্রকট ছিল, দূর থেকে উনি পাচ্ছিলেন। তো ওখান থেকে উনি হেঁটে হেঁটে সামনে গেলেন যে কি হলো, নতুন কি আসলো, আমি টেরি পাইলাম না, কোনো লাশ টাশ আসলো নাকি, এখানে কি ডাক্তাররা আসছে বা যারা দায়িত্বে আছে তারা আসছে নাকি, এরকম কিছু ভাবার জন্য উনি কাছে গেছেন। তো কাছে গিয়ে দেখতেছেন যে মানে যত কাছে যাচ্ছেন শব্দটা আসলে তত বাড়তেছে, স্বাভাবিক, একটা জায়গায় আপনি দূর থেকে শব্দ পাচ্ছিলেন, কাছে গেলে তো শব্দ বাড়বেই। তো উনি যত কাছে যাচ্ছেন শব্দটা আরো বেশি হচ্ছে, মনে হচ্ছে যে একটার পর একটা ড্রয়ার কেউ যিনি খুঁজতেছে এবং আবার ধাম করে লাগাইতেছে এরকম। তো উনি জাস্ট বলছে যে আমি দরজাটা জাস্ট খুলতে যাব, তো খুলতে যায় ওর মধ্যে একটা গ্লাস আছে, জাস্ট চার কোনা একটা গ্লাস ওই দরজার মাঝখানে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন আর কি। তুই দরজাটা হ্যান্ডেলটা ধরে জাস্ট জানলা দিয়ে তাকায় এরকম, মানে খুলবে, খোলার আগে জাস্ট জানলা একটা চোখ পড়ছে, ওই যে চোখ পড়ল, উনি যে দৃশ্য দেখছে সেটা আসলে আমার বলতে গিয়েই তো মানে অবাক লাগতেছে, যেটা আসলে কিভাবে হয়েছে, এটা কি শুধু স্টোরি বলার জন্য স্টোরি নাকি সত্য ঘটনা। তো পরবর্তী আমি কনফার্ম হয়েছি যে না উনি ওখানে দায়িত্বে ছিলেন এবং উনার সাথে আসলে এটা ঘটছে বলে উনি আসলে এটা বলেছেন। তো উনি বলেন যে যখন গেটটা খুলে ওই জানলা দিয়ে তাকাইছে, তাকানোর পরে উনি খেয়াল করছে যে ওই যে বক্সগুলো থাকে এটার মধ্যে 9টা বক্স ছিল, মানে পাশাপাশি 3টা করে, তিন নিচে আবার 3টা রো, এরকম ভাবে 9টা বক্স। তো 9টা বক্সের মধ্যে 3টাতে সম্ভবত লাশ ছিল ওই দিন। তো ওনার দেখা যে একটা মানে 9টা ড্রয়ারই খোলা, মানে একদম সবগুলো খোলা, এবং একটা লাশ হচ্ছে ড্রয়ারের উপরে উঠে বসে আছে এবং ওটার বিভৎস অবস্থা। এই ওই লাশটার মানে যে হাতটা, এই একটা হাত, এটা মনে হচ্ছে যে 6 ফিট লম্বা হয়ে গেছে হাতটা, মানে হাঁটতে সে নিচের উপর থেকে বসে, সে সবচেয়ে উপরের যে তাকে সেখান থেকে বসে নিচের ড্রয়ারটা টান দিয়ে খুলতেছে, এবং তার ওই শরীর থেকে উপর থেকে চোখ থেকে বুক থেকে মনে হচ্ছে রক্ত পড়তেছে, আর তার দাঁতগুলো এত বিৎখুটে আরে ভয়ানক। আমরা যে ওই যে মুভিতে দেখি না, বিভিন্ন রকমের হরর মুভি বানানোর সময় যেরকম বড় বড় দাঁত দেখা যায়, এরকম কিছু দাঁত, হয়তো ড্রাকুলা টাইপের দাঁত, সেই দাঁত দিয়ে তার পাশের যে ড্রয়ারটা ছিল সেখানে আরেকটা লাশ ছিল। তো সেইটার মনে হচ্ছে যে একটা আপনার ওই যে বুক থেকে, এই যে বুকের অংশের খাঁচা থেকে, এই খাঁচাটা বোধহয় খুলে নিয়ে সে কামড়াচ্ছে, আর তার আরেকটা হাত হচ্ছে নিচের ড্রয়ারটাকে টানতেছে। মানে কি বিভৎস চিত্র! সে বলতেছে যে ওই মুহূর্তে মানে উনি ছাড়া অন্য কেউ থাকলে কি করতো জানি না, বাট উনি জাস্ট এক দৌড়ে ওখান থেকে নিচে চলে আসছে, একটা দৌড় দিছে, দৌড় দেয় এবং ওইটা বলছে যে আমি উপর থেকে যে নিচে আসছি মনে হয় 3-4 সেকেন্ডের মধ্যে চলে আসছি। হ্যাঁ, এবং এসে উনি নিচে হাঁপাইতে হাঁপাইতে রিসেপশনে যিনি ছিল তাকে বলছে এটা, তো রিসেপশনে বলছে আরে কি বলিস তুই এটা, তো বলতেছে হ্যাঁ, তো উনি বলছে আরে রুগী টুগী আছে এখন এগুলো উল্টাপাল্টা কথা বলিস না, মানে স্বাভাবিক একটা রেপুটেশনের ব্যাপার থাকে। তো বলতেছে আপনি বিশ্বাস করতেছেন না আপনি আমার সাথে আসেন, তো ওই লোক আবার একটু বয়স্ক লোক যিনি রিসেপশনে দায়িত্ব আছে, উনি এবার অনেক বছর ধরে এখানে দায়িত্বে আছেন, উনি বলতেছে আচ্ছা চল। তো উনারা দুজনই গেছেন একসাথে। তো যাওয়ার পরে গিয়ে ওই লোকটা জানলা দিয়ে তাকাইছে, তাকানোর পরে যে দেখতেছে যে সবগুলা মানে ড্রয়ারই আসলে হচ্ছে খোলা, প্রত্যেকটা ড্রয়ার খোলা, কিন্তু ওই যে দৃশ্যটা ও দেখছে যে উপরে উঠে বৈশা আছে এবং হচ্ছে নিচে মানে ওই একটা হাত দিয়ে নিচের ড্রয়ারটা খুলতেছে, আরেকটা দিয়ে পাশের লাশটার বুক পাজর খাইতেছে, এই যে সিনটা এটা দেখা যাচ্ছে না, বাট সবগুলা ড্রয়ার একদম খোলা এবং একটা ড্রয়ার থেকে মানে যেইটার কথা সে বলছিল যে উপরে বসে আছে ওই ড্রয়ারটা থেকে টপ টপ করে রক্ত ব্লাড পড়তেছে। এটা ওই রিসেপশনিস্ট যিনি বয়স্ক লোক তিনি নিজেও দেখছেন। দেন এর পরবর্তীতে তারা কি ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা আমি জানি না, বাট এই ঘটনাটুকু আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এন্ড আমার মনে হয়েছিল যে এটা তো আমি একটা মুভি দেখতেছি মনে হয়। তো আমি ওরে বলছিলাম যে আসলে কি উনি এটা দেখছে না, এটা বানায় বানায় বলছে। তো আমার ফ্রেন্ড বলছিল যে মানে সে ওই হসপিটালে জব করে অনেক বছর ধরে, এন্ড ইভেন সে এখনো জব করতেছে, এবং মানে ওর কোনো রিজন নাই এটা আসলে বানায় বলার। সে এই জিনিসটা বলছে যে মানে ওর লাইফে ওই লোকটা কখনো এগুলো হইতে পারে সেগুলো বিলিভ করতো না, সে ওখানকার নাগরিক, তো সে বলছে যে এগুলো আমি কখনো বিলিভই করতাম না, এগুলো কেউ বললে আমি হাসতাম উড়াই দিতাম, বাট ওই দৃশ্য দেখার পর আমার মনে হয়েছে যে না, সামথিং ইজ রং, কিছু ঘটনা আসলে আমাদের চারপাশে ঘটে, সেটা হয়তো হয়তো অনেক সময় আমাদের চোখে পড়ে বা পড়ে না, আর পড়ে গেলে তো আসলে যার চোখে পড়ে যায় সে তো ভরকায় যায় এবং সে তো এটা বিলিভ করে, স্টার্ট করে ইটস ট্রু, অ্যান্ড ওই লোকটা এখন বিলিভ করে যে সামথিং ইজ রং অ্যান্ড প্যারানর্মাল বলে কিছু ঘটনা আছে। তো এরপর থেকে নাকি ও কোনোদিনই আর থার্ড ফ্লোরের দায়িত্বে থাকেন না, এবং মজার ব্যাপার থার্ড ফ্লোরে যিনি ডিউটি করেন উনি কোনোদিনই এরকম সিচুয়েশন ফেস করেন নাই, এটা উনিই বলছে যে এটা ওই লোক যে থার্ড ফ্লোরটা দায়িত্ব আছে সে অলমোস্ট 10 ইয়ার্স ধরে ওইখানে দায়িত্ব আছে, সে নাকি কোনোদিনই তাকে বারবার জিজ্ঞেস করছে যে তুমি কি দেখছো কখনো বা তুমি কি আমার বলতেছো না, তো ওই লোক নাকি বলছে না আমি কোনোদিনই ফিল করি নাই। তো এটা একটা ঘটনা ছিল যেটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করার, এখন বিশ্বাস করছেন কিনা জানি না, বাট আমারও বিশ্বাস করতে প্রথম দিকে কষ্ট হয়েছিল, বাট আমার ফ্রেন্ড আমার যখন বলছে তখন আমি ওরে 2-3 বার রিপিট করছি ইজ ইট ট্রু, ও বলছে ইটস ট্রু, অ্যান্ড মানে এটার সাক্ষী দুইজন। যাক ঠিক আছে, তো চলেন আমরা আমাদের গেস্ট সর্বশেষ যে গেস্ট আছে যাত্রাবাড়ি থেকে আসা লোকমান ভাই, শেষ ঘটনাটা বলবেন আপনি এবার, বলুন।
হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘটনা। তো আমার এক চাচা উনি কবিরাজি করতো, কবিরাজি করে এখনো বর্তমানে, উনি বেঁচে আছে, ওনাকে হাফেজ সাহেব নামে সবাই চিনে, উনি কবিরাজি করতো, তো উনি এখনো কবিরাজি করে। এই যে কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে আমি বাড়িতে গেছিলাম, এক মাস আগে আমি বাড়িতে গেছিলাম। তো আমি আমরা 3 চার বন্ধু আমরা আমাদের বাড়ির দরজার সামনে বসে আছি, তো দেখলাম যে ওনার কাছে একটা মেয়ে নিয়ে আসতেছে, তিনজন লোক বাড়িতে ঢুকতে আছে, তো কার কাছে যাচ্ছে সেটা আমার দেখার বিষয় নেই, জানার বিষয় না। আমার আবার গান টান গাই, আমরা আবার শয়তানি করি, আমি ওখানে বসে বসে গান গাইতেছি, আমরা তিন চারজন লোক, তো আমার বন্ধুরা সবাই বসে আছে, আমি গান গাই, ওরা শুনতেছে। হঠাৎ করে মিনিট দশেক ওই লোকগুলা বাড়িতে যাওয়ার মিনিট দশেক পরে বাড়ির ভিতরে সর পড়লো, কিরে বললো যে একটা কয় হাবে সাবে বুদ্ধরায়, তো বুদ্ধরায় কয়েনতে বুদ্ধরায়, তো দৌড় দিয়ে গেলাম বাড়িতে। বাড়ি যেয়ে দেখতেছি যে একটু আগে একটা মেয়েকে নিয়ে ঢুকলো যে তারা ই করতেছে, ওই মেয়েটাকে আমার চাষায় জারপ করতেছে, মাটিতে বাড়ি দিচ্ছে, এই অনেক ধরনের ই করতেছে। তো আমার চাষা জিজ্ঞেস করতেছে তুই ওকে কই থেকে ধরছ, কয় ও ওই দুপুর বেলা স্কুল থেকে আসার সময় ও রাস্তা দিয়ে আসার সময় বুট খাইছে, ওর থেকে আমি বুট চাইছি, ও আমাকে বুট দেয় নাই, ও আমি ওর কাছ থেকে বুট চাইছি, আমাকে বুট দেয় নাই, আমি এর জন্য ওকে ই করছি। কত বুট খাইতেছে তো তোরে দিবে কা, ও টাকা দিয়ে কিনে খাইতেছে, ক ও খাইতেছে আমাকে, আমি ওর থেকে চাইছি, ও আমাকে দেয় নাই, কেন দেয় নাই ও আমাকে, আমি এই জন্য ওকে ধরছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে তুই বুট দেন, ও তোরে বুট দেয় নাই, তখন এই জন্য তুই ওকে যখন ধরছিস তো তুই এখন ওকে ছেড়ে দে, তুই কি করলে তুই ওকে ছাড়বি, তুই এভাবে ওকে কিভাবে ছাড়িয়ে যাবি। তো বললো যে না আমি ওকে ছাড়বো না, ওকে যতটাই মাটিতে বাড়ি দেয়, ওদের আবার গায়ে বাড়ি দেওয়া যায় না, তো ওদেরকে মাটিতে ফিটে ছামায় ফিটেলে নাকি ওদের গায়ে লাগে। তো দেখতেছি যে আমার ওই চাচাই ওনাকে ওর ওকে এক সাইডে দাঁড়া করে মাটিতে বাড়ি দিচ্ছে, যতটা বাড়ি দিচ্ছে ততটা ও মা গো ও এই করে ও চিৎকার মারে, ও বলে যে আমাকে মারিস না আমি চলে যাব, যখন বাড়ি দেয় তখন বলে যে আমাকে মারিস না আমি চলে যাব, যখন বাড়ি দেয় তখন বলে যে আমাকে ছেড়ে দে আমি চলে যাব, এরপরে বলে যে আমি আর যাবো না। মানে এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট আমার চাচা বললো যে এ তুই তো যাবি না, তোর কেসকে বোতলে ভরম, ক আমাকে বোতলে ভরতে পারবি না, আমি ওকে ছাড়মু না। এরপরে দিছে চাচা ধূপ, ধূপ জ্বালাইছে, পোড়া মরিচ জ্বালাইছে, এগুলা দিয়া ওকে অনেকই করে রাখছে। তো দেখলাম আমরা ওই জায়গায় খাড়াই রয়েছি, আমরা আলগে দিয়ে খাড়াই দেখতে আছি, তো যখন ওই মেয়েটার গায়ে হাত দিতে যাচ্ছে, আমার এক বাইস্তা আছে নাম হলো জহির, তো যখন ও মেয়েটাকে ধরতে যায় বলে যে এই তুই বেগানা পুরুষ তুই আমার গায়ে হাত দিবি না, এই তুই বেগানা পুরুষ আমার গায়ে হাত দিবি না, তখন আমরা সবাই হাসতেছি কিরে ওই বেগানা পুরুষ। তখন ওই আমার বাইস্তা চাই ওকে যখন ধরলো, ধরার পরে দিয়ে আমার বাইস্তাকে এমন জোরে, আমার বাইস্তা যখন ধরলো ওকে, ধরার পর দিয়ে ওকে এমন জোরে পিকা মারছে মনে হয় যেন ওর এক হাতে এতটা শক্তি আইলো, কই থেকে আসলো এক আল্লাহ মাহমুদ জানে জানি না, ও ঘর থেকে ডাইরেক্ট দরজার বাইরে যেয়ে পড়ছে, শুধু হাতটার একটু ঝাঁকি মারছে ও দরজার বাইরে যেয়ে পড়ছে আমার সামনে ওই জায়গায়। মানে কিভাবে ধরলো কিভাবে কি করলো এটাই বুঝতে পারলাম না। তখন ওকে ছেড়ে ওই মেয়েটাকে ছেড়ে সবাই বাইস্তাকে নিয়ে বিদেশা উলস্থুল করতে আছে। তো আমার বাইস্তা যখন এই ঘরের বাইরে যেয়ে পড়লো, পড়ার পরে দিয়ে বাচ্চাকে নিয়ে যায় ঘরে নিয়ে গেল, এরপরে দিয়ে দেখলাম ওই মেয়েটাকে যত বাড়াই দিচ্ছে ততই সামাই বাড়াই দিচ্ছে, মেয়েটা চিৎকার করে উঠতেছে আমাকে মারিস না আমি চলে যাবো, আমাকে মারিস না চলে। এরপর অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক ধরে ওকে অনেকটা ই করতেছে, তো যায় না। এরপরে যখন বললো যে তোকে এখন বোতলে ভরমু, তো আমার ওই চাচা একটা বোতল লইলো, এরপর দিয়া এর ভিতরে কি কি দিয়া দেখলাম যে আমরা ওই জায়গায় খাড়াই রয়েছি, দেখলাম যে ওর বোতলটাকে যখন ই করলো, ই করার পরে বললো যে আমাকে বোতলে ভরিস না আমি এখন চলে যাব। তো বললো যে কিভাবে যাবি, বললো যে কিভাবে যাবো আমি, ক তুই যাবি কিভাবে তুই মুখ দিয়ে ক, আমরা কমো কা তুই তোর মুখ দিয়ে ক তুই কিভাবে যাবি, কয় আমার চাচা কয় কি জুতা মুখো লবি না সিসা মুখো লবি না কি করবি ক, কয় না আমি কিছু মুখে লোবো না, কয় না তাহলে তুই তুই যাবি না, তুই এখন এখান থেকে যাবি, যাওয়ার পরে দিয়ে ওরা যখন একটু পথ যাবে তখন আবার এসে তুই ওদেরকে ধরবি, কয় না আমি ধরবো না, কয় না তাহলে তুই এখানে বলে যেতে হবে তুই কিভাবে একেবারে চলে যাবি, আর যদি তুই একেবারে চলে না যাস তাহলে তোর বোতলে ভরবো, তো ও বলতেছে আমি চলে যাবো আমি চলে যাবো। তো চাচা বলে যে তুই আমাকে ছেড়ে দে, বললো যে না আমি তোকে ছাড়বো না, তুই তার প্রমাণ দিয়ে যেতে হবে তুই কিভাবে যাবি। বলে যে আমি তোর ঘর থেকে যখন বের হব, বের হওয়ার পর আমি তোর ঘরের সামনে একটা নারিকেল গাছ আছে, ওখান থেকে দুইটা কাঁচা ডাব আমি ফেলবো তোর এই ঘরের সামনে, আমি দুইটা কাঁচা ডাব ফেলে আমি চলে যাব। বলো যে ঠিক আছে, হ্যাঁ বলো যে হ্যাঁ ঠিক আছে। তো দেখলাম মেয়েটাকে যখন ছেড়ে দিল, মেয়েটা দরজার সামনে পর্যন্ত যে মেয়েটা পড়ে অজ্ঞান হয়ে গেল, হঠাৎ করে গাছ থেকে এক ছড়া ডাব গাছের আগা থেকে মাটিতে পড়ে গেল, একটা ছড়া ডাব, এক কান্দে 10 থেকে 15টা ডাব ছিল, একটা ছড়া ডাব গাছ থেকে পড়ে গেল। এই দেখলাম এটা আমার দর্শকের সামনে, এটা ছিল আমার শেষ ঘটনা।
অনেক ধন্যবাদ লোকমান ভাই এখানে আসার জন্য এবং স্টোরিগুলো বলার জন্য। খুব ভালো থাকবেন আপনি, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিশ্চয়ই আবারও কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। কথা হলো আমাদের সর্বশেষ অতিথির সাথে, আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। একটু টেক্সট পড়বো, অনেক টেক্সট জমে গেছে। জয়েন্ট করেছেন আমাদের সাথে বন্ধু, নাম হচ্ছে মামুন, বলছে উদয় ভাই আজকের স্টোরিগুলো ভালো ছিল, থ্যাংক ইউ। আর ফাল্গুনি লিখেছে আজকের শেষ যে ঘটনাটা তুমি বললে কানাডিয়ান ঘটনাটা তো ভীষণ ভয়ঙ্কর, আসলেই কি এটা ঘটেছিল? আমি তো বললাম যে আমি ওই জায়গায় ছিলাম না, আমার ফ্রেন্ড যেহেতু আমার সাথে শেয়ার করেছে, ওখানে একজন কানাডিয়ান নাগরিক তার সাথে এটা শেয়ার করেছিল। সো এটা আর সত্য মিথ্যা আমি এখান থেকে বলতে পারবো না, আমি এটা কথা বল মানে দিতে পারবো না, বাট আমার ফ্রেন্ড আমাকে এটা জানিয়েছে যে ইটস ট্রু। অ্যান্ড সেখান থেকে আসলে বলা যে হ্যাঁ এমন ঘটনা তো ঘটে এবং আমি এরকম ঘটনা তো শুনেছি, ইনফ্যাক্ট এটা তো ফার্স্ট টাইম না। আপনি দেখবেন যে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু প্রচলিত রয়েছে বিভিন্ন জায়গা নিয়ে, এবং সব যা ঘটে তার কিছু হলেও তো রটে। জয়েন করেছে আমাদের বন্ধু, নামটা হচ্ছে সুমা, সুমা বলেছে আজকে এই ভূত স্টুডিওটা ভালো ছিল, থ্যাংক ইউ। সাব্বির লাইভটা শেয়ার করার জন্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা প্রত্যেককে যারা ভিডিওটা শেয়ার করেছেন, নিজের টাইমলাইনে রেখেছেন। আমাদের সাথে জয়েন করেছে মুগ্ধতা, তিনি বলছেন আমার ভালো লাগে এই অনুষ্ঠানগুলো, শনিবার দিন লাভ স্টোরি হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে এই শনিবারের চমৎকার লাভ স্টোরি নিয়ে আসবো। যে লাভ স্টোরি থেকে আমার মনে হয় যে এবার যে গেস্টের সাথে কথা হচ্ছে, তিনি যদি আসেন এবং স্যাটারডেতে যদি আমি গল্পটা আপনাদেরকে শোনাই, আই হোপ আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং স্টোরিটার মধ্যে বেশ কিছু মেসেজ লুকায় আছে, আমরা আমাদের লাইফটাকে যা ভাবি, লাইফটাকে যতটা ইজি ভাবি, আসলে তো লাইফ এতটা ইজি না। ছোটবেলা থেকে আমি তো এটা পড়ে আসছি যে জীবনটা আসলে তো তোমার মানে কাঁটাহীন ফুলের যে পাপড়ির বেছানো বিছানা সেটা তো নয়। হ্যাঁ, সো একটা জায়গায় হচ্ছে যে এই পর্বটা শুনো তোমরা যারা ভূত স্টুডিও শুনছো, আমন্ত্রণ রইল শনিবার দিন রাত 10টার পরপর আমি লাভ স্টোরি শুরু করে দিব ইনশাল্লাহ। অ্যান্ড এবারে লাভ স্টোরিতে যিনি গল্পটা বলবে আসতে চাইছেন, যার সাথে কথা চলতেছে আমাদের, গত সপ্তাহে সে রেজিস্ট্রেশন করেছিল, তার সাথে আমাদের টিম যোগাযোগ করেছে। অ্যান্ড আমি অনেকগুলো স্টোরি শুনেছি এই সপ্তাহে, তার মধ্যে এই স্টোরিটা আমার কাছে মনে হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তাকে আমরা ইনভাইট করেছি স্যাটারডে ইনশাল্লাহ রাত 10টার সময় আমরা অনুষ্ঠানটা দেখাতে পারবো তোমাদেরকে। অ্যান্ড গার্ডিয়ানদেরকেও বলবো একটু চোখ রাখেন এই সাথে, স্যাটারডে মানে পরশু দিন, কালকে তো ছুটি, কালকে থাকবে পরশি নাইট বলছি মিউজিক স্টেশন উইথ আর যে পরশি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরশি কিন্তু এখন জাগো এফএম এর সাথে আছে। প্রতি শুক্রবার রাতে সে রাত 11টায় শো স্টার্ট করে দেয়, আপনারা জানেন সেই শোটা কিন্তু কালকে রাতে হবে, এবং জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী তার সাথে থাকবেন, তার গানও আপনাদের ভীষণ ভালো লাগে আমি জানি যিনি আসছেন। সো কালকে রাতে 11টা থেকে 12টা এক ঘন্টা তার সাথে যুক্ত থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার শো নিয়ে, আমার উপস্থাপনা নিয়ে যদি আপনার কোনো আলোচনা, সমালোচনা, কোনো গঠনমূলক কথাবার্তা থেকে থাকে, কিংবা আপনার যে কোনো কথাবার্তা আপনি আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজে www.facebook.com/rjudoy। ইয়েস, আরজি উদয় দিয়ে সার্চ করলে অনেক আগারা বাগারা পেজ আছে, ওখানে না, যেটা ব্লু টিক মার্ক যেটা ভেরিফাইড করা আছে সেই পেজের সেন্ড মেসেজ অপশনে গিয়ে মেসেজটা পাঠিয়ে রাখবেন, আমার টিম মেম্বাররা সেটা দেখে নিবে, আর নিশ্চয়ই সময় সুযোগ হলে আমি আপনার সাথে কানেক্ট হয়ে কথা বলে নিব, ঠিক আছে? তো এখনকার মতো বিদায় নিচ্ছি। জাগো এফএম এর যে ফেসবুক পেজ আছে সেখানে তো আপনি অলরেডি আছেন, যিনি নাই তাকে ইনভাইট করবো www.facebook.com/jagofm। এই পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে, বিকজ এখানে প্রচুর কন্টেন্ট আপলোড হয় শুধু আপনাকে এন্টারটেইন করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm, সেই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, যারা করেন নাই তারা একটু করে নিবেন। একই সঙ্গে আমাদের ইনস্টা অ্যাকাউন্ট রয়েছে জাগোএফএম দিয়ে সার্চ করলে আপনি ইনস্টাতে পেয়ে যাবেন, টিকটকেও জাগোএফএম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, কোথায় নাই আমরা আপনাকে এন্টারটেইন করার জন্য সোশ্যাল মিডিয়ার সব জায়গায় আছি। আর দিন শেষে 94.4 ফ্রিকোয়েন্সিতে ঢাকা, কুমিল্লা এবং এর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে সরাসরি রেডিওর মাধ্যমে আছি। এবার আপনি আমাদেরকে রাখলেই হলো, আমরা খুশি আপনার পাশে থাকতে পেরে। আগামীকাল শুক্রবার ছুটির দিন, ছুটির দিনটা প্রিয় মানুষকে সময় দিন, পরিবারকে সময় দিন, খুব সুন্দরভাবে নিরাপত্তার সাথে, নিরাপদের সাথে সময়টা কাটান, আনন্দে কাটান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আরজি উদয় বিদায় নিচ্ছে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।